তিরিশে ডিসেম্বর 2019। তরজুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাআমাদ বারাকাতুহুমের ঐতিহাসিক আন্দর কিল্লা শাহী জামে মসজিদে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজিম শান ইসলাহি বায়ান আন্দর কিল্লা চট্টগ্রাম।
ইসলামী জলসায় আমরা শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা তো এখনই তিন মাহফিলের আজমত ওয়াকার এবং আদবের প্রতি লক্ষ্য রাখে বসে পড়ুন।
ছবি তুলছেন, আল্লাহর হস্তে কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, এটাকে আমরা সুন্নত মনে করতে পারি না। এখনো আমাদের কাছে কোরআন হাদিসের এমন কোনো দলিল আসে নাই যে ভিডিও করা ছবি তোলা কোনো সুন্নত হয়ে গেছে এবং নেক নেক কাজ হয়ে গেছে। আল্লাহর হস্তে এই কাজ করবেন না, এটা একটা অতিমাত্রার উল্লাস হচ্ছে। এটা কি কোনো সুন্নতের আমল যে আল্লাহ রসুলকে কালকে আমাকে খুশি করবো, আল্লাহকে খুশি করবো? এই এই কাজ থেকে বিরত থাকি সকলে। এখানে যারা বসবেন আল্লাহর জন্য বসবেন, দিনের খাতিরে বসবেন, নিজের জজবা আবেগকে দাবায় দিয়া বসি আমরা, আল্লাহ পাক কবুল করেন। এখন দিনই মসজিদ, মসজিদ এবং দিনই মাহফিল, এগুলোকে মানুষ স্টুডিও বানাইছে ছবি তোলার জন্য। এইটাই একটা ভালো জায়গা পাওয়া গেছে, কাবা শরীফের সামনে ছবি তোলার ধুম এবং হিরিক, এবং এই তবিয়ত, এই মানসিকতা মুসলমানদেরকে এই পর্যায়ে পৌঁছাইছে যে আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়ায়া রওজা শরীফের দিকে পিঠ দিয়ে উল্টা দিকে ফিরে ফের ছবি তুলে। হাজার হাজার লাখ লাখ এই ঘটনা ঘটতেছে, এরা কি ভাগ্যবান মুসলমান? এরা কামিয়াব মুসলমান? তো এইরকম মানসিকতা যে জিনিসের কারণে তৈরি হয় সেটাকে পরিহার করা উচিত না লালন করা উচিত? আল্লাহ আমাদের এবং সমস্ত মুসলমানদেরকে নূরওয়ালা বুঝ দান করেন। চল
বিগত আজকে 2019 সনের একেবারে শেষের দিকে ইসলাহী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার প্রতি আমি সবিনয় দৃষ্টি আকর্ষণ করব। খোলা মসজিদ হওয়ার কারণে একটু বাতাস এবং ঠান্ডা ভাব থাকতে পারে, এই জন্য লেগে লেগে বসলে ঠান্ডা একটু কম হবে, পাশাপাশি বসবেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না এবং চেষ্টা করব হযরতের গুরুত্বপূর্ণ নসিহত ও বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের নিয়তে, ইসলাহের নিয়তে, আল্লাহর সন্তুষ্ট নিয়তে যদি শুনি, হতে পারে একটি বয়ানে আমাদের জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে অনেকে আমার সাথে এবং এখানে যারা হযরতের মুহিব্বিন রয়েছে তাদের সাথে মত বিনিময় করেছেন, যদি কারো হযরতের হাতে বায়াত নেওয়ার ইচ্ছা থাকে, আন্তরিক ইচ্ছা থাকে, বয়ানের শেষে মসজিদের দক্ষিণ বারান্দায় হযরত বসবেন, স্পেশাল মজলিসে বসবেন, সেখানে বায়াতের মজলিস অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত সকলেই যিনি মিশে থাকুন। হযরত দীর্ঘদিন থেকে চট্টগ্রামে আসতেছেন, এখানে বড় বড় মাদারিস, বড় বড় দিনই দর্শকের মুরব্বিয়ান হযরতকে নেওয়ার জন্য অনেক চেষ্টা চালান, কিন্তু আমদুল্লাহ মসজিদ সে 80 দশক থেকে বড় বড় বুজুর্গদের পদচারণায় সিক্ত। হযরত নিজ থেকে আমাদের এই আহ্বান, আমাদের এই আবেগ, আমাদের দাওয়াত কবুল করে শুধুমাত্র সাধারণ ব্যবসায়ী, সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ মুসলমানদের ফায়দার দিকে লক্ষ্য রাখে। অতএব আপনারা আদবের সাথে, আজমতের সাথে এই মোবারক মজলিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শেষ পর্যন্ত বসবেন। আমি আপনাদেরই একজন ভাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এখন হযরত
আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: البركة مع أكابركم. وقال عليه الصلاة والسلام: العلماء ورثة الأنبياء. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: আল্লাহ পাক জল্ল জালাল ওয়া মানাওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বাঁচান, হেফাজত করেন, নূরওয়ালা বন্দিগিওয়ালা আল্লাহর মহব্বতওয়ালা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধন্য জীবন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, অনেক বড় প্রোগ্রাম না, অনেক বড় কিছু না, শুধু এতটুকুই যদি হয় যে আমরা মানুষের মতো মানুষ হই, তাহলেই আমরা নিঃসন্দেহে কামিয়াব। মহান রব্বুল আলামিনের নজরে মানুষ তারা যাদের দিল আল্লাহর মহব্বতওয়ালা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এই মানুষটা মুসলমানদেরকে বলেন: হে মুসলমান, হে মুমেন, তোমার সিনাতে যে ইমান, কি জিনিস সেটা তুমি জানো? ইমান মানেই হলো আল্লাহর ভালোবাসা, ইমান মানে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। যে ব্যক্তি ইমান আনলো, ইসলাম কবুল করলো, সে আল্লাহ পাকের মহব্বতের ফাঁদে আটকে পড়ে গেল, সে আল্লাহকে ভালোবেসে ফেলছে। যে আপনাকে ভালো লাগে সব কিছুর ঊর্ধ্বে, আপনার জন্য আমি জীবন দিব। কেন? কারণ আলিসকু নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেম, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, তিনি তাফসীর মাজহারিতে লিখছেন যে মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসার মানে হলো যে এই ভালোবাসা হৃদয়ে যখন আসে, অন্য সব কিছুকে জ্বালা একদম নিঃশেষিত করে দেয়। হৃদয়ে থাকে শুধুই আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এবং আমি আল্লাহর কসম করে বলি, যার সিনা আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর রসুলের ভালোবাসাওয়ালা, নিঃসন্দেহে এই মানুষ একদম সোজা জান্নাতি। আমার প্রিয় বন্ধুরা, মুসলমানদের মধ্যে দলের অভাব নেই, কত দল কত পার্টি, কিন্তু কাল কিয়ামতে পৌঁছরাত পার হওয়ার সময় কোনো দল থাকবে না। এক দল ইমানওয়ালা, ইসলামওয়ালা, সুন্নত তরিকাওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাওয়ালা। এই দৌলত যার সঙ্গে থাকবে, আরামসে পৌঁছে রাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে, এবং ছোট জান্নাত না, বিশাল বড় জান্নাত নসিব হবে। বুখারি শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা পৃথিবীর সর্বনিকৃষ্ট যে মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর দোষ পৃথিবীর সমান জান্নাত দান করবেন। আমার ভাইরা, আমার এই আলোচনার উদ্দেশ্য হলো এই যে আমরা মুসলমান, আমরা নিজেকে চিনবার চেষ্টা করি। একজন বাদশাহ, সে যদি নিজেকে মেথরের বাচ্চা মনে করে, এটাকে নিজের মূল্যায়ন হলো? যে রাজার আসনে আসীন, যে সিংহাসনে সমাসীন, সে যদি মনে করে আমি মেথরের বাচ্চার বরাবর, তার মতো সম্মানিত ব্যক্তি। তো এক মহিলা রাস্তা দিয়ে যেতেছিল, বৃদ্ধা, হোঁচট খায়া ধ্রাম সে একদম পড়ে গেছে, অনেক শক্ত ব্যথা পাইছে। তো এক ওসি সাহেব ছুটে আসছেন, থানার সামনেই ঘটনা ঘটছে। তো ওই মহিলা তখন ওই ওসি সাহেবের দিকে তাকায় বললেন যে, আহা, তুমি আমার এমন উপকার করলা, বাবাজি দোয়া করি আল্লাহ তোমাকে এই থানার দারোগা বানায় দিক। তো ওসি সাহেবের জন্য থানার দারোগার দোয়া, এটা কত ভালো দোয়া, এখন আপনারা বুঝতে পারেন না। অনেক আফসোসের বিষয়, অনেক আশ্চর্যের বিষয় যে মুসলমান যারা, সে মুসলমানরা আজকে ইহুদিদের মতো শাস্তি পছন্দ করে, খ্রিস্টানদের মতো শাস্তি পছন্দ করে, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমাদের কাউকে যেন আমি ইহুদিদের মতো না দেখি, তোমাদের কাউকে যেন খ্রিস্টানের মতো না দেখি, আমার দুশ্মনদের মতো না দেখি। এটাকে শরীয়তে তাসাব্বুহ বলে, মানে বিধর্মীদের কালচার সেটাকে গ্রহণ করা, তাদের মতো হয়ে চলা। মুসলমান তো ফ্রেশ একদম খাঁটি মুসলমান হয়ে চলবে, এভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে সে যাবে তাকে দেখলেই সকলে বুঝতে এবং মানতে বিশ্বাস করতে বাধ্য হবে, এটা একদম পাক্কা ইমানওয়ালা, এটা তো একদম কোরআনওয়ালা, এটা তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের সুন্নাওয়ালা। আল্লাহ পাক সেই রকম জিন্দগি এবং বুঝ আমাদের সকলকে নসিব করেন। মুসলমানদের এক মহা বিপদ হয়ে গেছে যে মুসলমানদের মধ্যে চিন্তাবিদ অনেক বেশি, ইসলামী চিন্তাবিদ অনেক বেশি, এবং সব ইসলামী চিন্তাবিদরাই প্রায় এই কথা মনে করতে শুরু করেন যে, মানে এদের মধ্যে অনেকে এরকম হন যে তোমরা আমার অনুসারী হও, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং অনেকেই মনে করতে শুরু করে যে আমি অমুক চিন্তাবিদের অনুসারী, আরেকজন আমি অমুক চিন্তাবিদের অনুসারী, আমি অমুক চিন্তাবিদের অনুসারী। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা একটু ভিন্ন এবং চূড়ান্ত এবং ফাইনাল সেটা, সেটা হলো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আর রহমান ফাসআল বিহি খাবীরা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, দয়াময় আল্লাহ সম্পর্কে তোমরা জানতে চাও, খবর নিতে চাও, তো কোনো খবরওয়ালার কাছে খবর নাও। যে জানে না, শুনে না, কোরআন সুন্নার কোনো এলেম নাই এবং সঠিক উৎস থেকে ইসলামের জ্ঞানও অর্জন করে নাই, আর অর্জন করলেও সেটা পর্যাপ্ত না, চূড়ান্তভাবে নির্ভর করার মতো না, এইরকম একজনকে যদি আমি আমার জীবনের ইমাম বানাই, অনুসরণীয় বানাই, তো আমি কি পদস্খলন থেকে মুক্ত থাকতে পারবো? আমার প্রিয় বন্ধুরা, এজন্য শুধু এটা না যে এই জমানাতে আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জমানা থেকেই প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইভাবে সাহাবিদের গড়ে তুলতেন যে তোমার চেয়ে এলেমে যিনি বড়, আমলে যিনি বড়, আল্লাহর সঙ্গে সম্পর্কে যিনি বড়, দিনের বুঝের ক্ষেত্রে যিনি বড়, তুমি কি তাকে তোমার সামনে রাখবে, তাকে ফলো করবে, তাহলে তুমি ঝামেলা থেকে, এক্সিডেন্ট থেকে, বিচ্যুতি থেকে হেফাজত থাকবে। এবং সেই কথাই বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই হাদিসের মধ্যে। অনেকগুলো হাদিসের কিতাবে হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিমে হাদিস শরীফ আছে, এবং ইমাম হাকিম রহমতুল্লাহ আলী বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলছেন হাদিস বুখারির শর্ত মোতাবেক সহি হাদিস। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আল বারাকা মা আকাবিরুকুম, আল খাইরু মা আকাবিরুকুম। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু জাহানের কল্যাণ, দু জাহানের সাফল্য, সব কিছু দিনের ক্ষেত্রে তোমাদের যারা বড় তাদের পথে, তাদের অনুসরণের মধ্যে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো সারা পৃথিবীতে বড় তো তখন শুধুই তিনি। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা, সকলের চেয়ে বড় তখন শুধুই তিনি, তিনি তখন বলছেন যে বরকত এবং কল্যাণ এবং সাফল্য, সম্মান এবং মর্যাদা সেটা শুধুই তোমাদের বড়দের অনুসরণের মধ্যে। তো এই সময় তিনি কি বুঝাইতে চাচ্ছিলেন যে আমি যখন থাকব না তো তোমাদের মধ্যে বড় কে তার উপর তোমরা নজর রাখবে। এখন বড় কে? যিনি চাষবাস ভালো বোঝেন, বড় কে? যিনি শিপ বানাইতে জানেন, বড় কে? যিনি এরোপ্লেন বানাইতে জানেন, বড় কে? যিনি মঙ্গল গ্রহে যাইতে যা পৌঁছতে জানেন। এইরকম চিন্তা করা কোন মুসলমান চিন্তা করতে পারে যে আল্লাহ রসুল তাকে বড় বলবেন? লক্ষ কোটি বার যদি কেউ মঙ্গল গ্রহ জয় করে কিন্তু সে বড়? যদি সে নমরুদ হয়, যদি সে ফেরাউন হয়, যদি সে হামান হয়, আর একটা মানুষ দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করে না এবং বিলকুল রঙের দিক থেকে ভীষণ কালো, সিনা তার ইমানওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা, আল্লাহর সঙ্গে নিবিড় গভীর প্রেমের বন্ধনওয়ালা, এই মানুষটা দুনিয়ার লাইনের কোনো জ্ঞান বুদ্ধি তার কাছে না থাকলেও যে একটা বিষয় তিনি পাকা, সেটা হচ্ছে তিনি আল্লাহকে জানেন, আল্লাহকে চিনেন। আল্লাহর কসম, যিনি আল্লাহকে চিনেন এবং জানেন তিনি সবচেয়ে বড়। আর আল্লাহকে চিনেন জানেন দুনিয়ার সমস্ত মুসলমান। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমতুল্লাহ লিখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম হঠাৎ এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতেছিলেন যে ভিতর থেকে কোকানির আওয়াজ আসতেছে। তিনি ভাবলেন যে জনমানবহীন এই এলাকার মধ্যে মানুষের আওয়াজ, তাও কোকানির আওয়াজ, মানে একটু অসুস্থ মানুষের মতো আওয়াজ আসতেছে, কিসের এটা? সে আওয়াজ অনুসরণ করে তিনি ভিতরের দিকে গেলেন, দেখলেন যে একটা মানুষ সেখানে পড়ে আছে, কুষ্ঠরোগে আক্রান্ত, সমস্ত শরীর একদম পচে গেছে। এই মানুষটা লাগাতার বলেই চলছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। সীমাহীন শুকর এবং প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি দুনিয়ার ওই সকল বিপদ থেকে আমাকে হেফাজত করছেন যেই বিপদে পৃথিবীর বহু মানুষ আক্রান্ত, এবং এই পৃথিবীর অসংখ্য মানুষের উপরে আল্লাহ তাআলা আমাকে মর্যাদাশীল বানাইছেন। ঈসা আলাইহিস সালাম এই লোকটাকে দেখে আশ্চর্যান্বিত হলেন, আরে কি, কোন বালার বাকি আছে লোকটার জন্য? আরে ভাই, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে তার ঘরের লোকেরা, আত্মীয় স্বজনেরা, এই লোকটা কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার কারণে, তার শরীর পুরাটা পচে গলে যাওয়ার কারণে এবং ভীষণ দুর্গন্ধের কারণে। তো সারা দুনিয়ার বিপদ তো একলা এই লোকটার উপরে, কিন্তু উনি বলছেন কি যে দুনিয়ার সব বালা মুসিবত থেকে, বিপদ থেকে হেফাজতের কারণে আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা, এবং কোনো থামাথামি নেই, বিরতি নেই, বলেই চলছেন, বলেই চলছেন, বলেই চলছেন। ঈসা আলাইহিস সালাম একদিকে ভীষণ অভিভূত হলেন, আরেকদিকে ভীষণ আশ্চর্যান্বিত হলেন যে কি ব্যাপার, কিসের কোন বিপদ থেকে লোকটা মুক্ত আছে। তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই, কোন বিপদ থেকে মুক্ত থাকার জন্য আপনি আল্লাহর এই প্রশংসার মধ্যে এমনভাবে মশগুল এবং বিভোর? ওই লোকটা তখন উত্তর দিলেন যে সবচেয়ে বড় বিপদ হলো জাহাল, মানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকের অর্থ হলো যে সবচেয়ে বড় বিপদ হলো আল্লাহকে না চেনা, আল্লাহকে না জানা, আল্লাহকে না মানা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে সেই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, আমি কি সেজন্য সেই নিয়ামতের শুকর আদায় করব না? এই বলে আবার শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেই প্রশংসা, সেই গুণগান আবার শুরু করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, বেরানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়ালা নাহসুব। আমার উম্মতের বিশাল অংশ এরকম যে লেখাপড়া জানে না, হিসাব কিতাব জানে না, কিন্তু ইমানওয়ালা সে জান্নাতওয়ালা। ইমানওয়ালা, আখেরাতের বুঝওয়ালা, আল্লাহর সন্তুষ্টির পথে জীবনকে সে পরিচালিত করে, নিঃসন্দেহে সে জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে সে বুদ্ধিমান মানুষ। আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজেকে আল্লাহর হুকুম দ্বারা শাসন করে, নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে, নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর মর্জি মোতাবেক সে চলে, উঠে বসে এবং জীবনের সব প্ল্যান পরিকল্পনা বানায় আর থাকে পৃথিবীতে আর অনন্তকাল, সেই পরকাল জীবনকে এখান থেকে যে আবাদ করতে জানে এবং বুঝে এবং সেই সেভাবে ব্যস্ত থাকে, তৎপর থাকে, এটাই প্রমাণ যে মানুষটা জ্ঞানী মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর অর্থ এই না যে বাকি সব মানুষই অজ্ঞান এবং পাগলের দল, তারা জ্ঞানী দুনিয়ার লাইনে, তারা জ্ঞানী দুনিয়ার লাইনে, ডাক্তার জ্ঞানী মানুষ, ইঞ্জিনিয়ার জ্ঞানী মানুষ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, একজন প্রফেসর জ্ঞানী মানুষ, একজন বিজ্ঞানী জ্ঞানী মানুষ, কিন্তু এই সব জ্ঞান এটা দুনিয়ার কল্যাণে নিবেদিত, এই সবগুলো জ্ঞানের দ্বারা দুনিয়ার কাজে উপকার লাভ করা যায়, উপকৃত হওয়া যায়। আর একটু খোলামেলা বললে, যে মক্কা শরীফে ইমাম সাহেবকে নিয়ে আসলে, মসজিদুল হারামের কিংবা মসজিদে নববীর ইমাম সাহেবকে নিয়ে আসলে একটা বিল্ডিং বানাই দিতে পারবেন? হ্যাঁ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে, বড় পীর জিলানিকে নিয়ে আসলে তিনি একটা বিল্ডিং বানাই দিতে পারবেন? কোনো রোগীর ক্যান্সার হয়ে গেলে চিকিৎসা করতে পারবেন? কারো লিভার নষ্ট হয়ে গেলে তো সেটা অপারেশন করতে হবে, সেটা তিনি করতে পারবেন? কারো চোখের অপারেশন দরকার হলে সেটা করতে পারবেন? সেটা তো হবে না। তাহলে দুনিয়ার লাইনের জ্ঞান এটাও দরকার, এবং এই জ্ঞানে যারা জ্ঞানী ওই সকল মানুষও নিঃসন্দেহে সম্মানিত, কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়ার সকল জ্ঞানের চেয়ে আসমানি জ্ঞান সকলের ঊর্ধ্বে। এজন্য প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হে মুসলমানরা, হে পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, তোমরা এটা মনে রাখো, যার মধ্যে আসমানি কিতাব কোরআনের এলেম এবং জ্ঞান মজুদ, চাই সে শিখে বা শিক্ষা দান করে, তো এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তিনি সবচেয়ে বড় মানুষ। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের শীর্ষস্থানীয় এক আলেমে দিন ছিলেন, তো তার ছোট্ট ছেলে আর একজন বড় ছেলে, বড় ছেলে হাফেজে কোরআন, তিনি ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলেন, এ মিয়া, আমি বড় না তোমার বড় ভাই বড়? তো ছেলে, ছোট্ট ছেলে সে বললো যে, আব্বাজি, বড় ভাই কেন বড় হবে না, আপনি বড়? বললেন, না আমি বড় না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, কারণ আমি কোরআনের হাফেজ না, তোমার বড় ভাই কোরআনে পাকের হাফেজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর এক কিতাব আমি পড়ছিলাম, যে কোরআনে পাকের মর্যাদা এবং ইলমে দ্বীনের মর্যাদা সম্পর্কে ওই কিতাবের উপরে, ওই কিতাবের মধ্যে তিনি আলোচনা করছেন। তিনি লিখছেন যে মাদ্রাসা যারা কোরআন শিখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত ইলমে দ্বীন শিখে, এইরকম একজন তালেবে ইলমকে দেখলে শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে পড়ি, আল্লাহ কত বড় মানুষ যাইতেছে, কেন আমি এরকম করব না, কেমন এমনটা শ্রদ্ধা আমি আপ্লুত হব না, যেখানে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, যে আসমানি এলেম অন্বেষণকারী একজন তালেবে ইলমকে দেখলে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেন এদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। তো আল্লাহর নির্দেশে নূরের ফেরেশতারা যাদেরকে এতটা শ্রদ্ধা করে, তো আমি আশরাফ আলী সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উম্মত, আমি কেন তাকে সেই শ্রদ্ধার নজরে দেখবো না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, অনেক বেড়ে আফসোসের বিষয়, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি এবং আমার সারা জীবনে আমি যেটা উপলব্ধি করলাম সেটা হলো, সর্বস্তরের মুসলমান যা চাইছে যাকেই ফলো করুক না কেন, যাকে অনুসরণ করুক না কেন, এটা একদম নিশ্চিত এই মুসলমান নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে, এটা একদম নিশ্চিত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, এটা নিশ্চিত যে কোরআনকে ভালোবাসে, এটা নিশ্চিত সে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। কিন্তু যেখানেই ভুলটা হয় সেটা হলো যে আখিরাতের পথের সত্যিকার একজন রাহবর নির্বাচন, একজন সঠিক পথ প্রদর্শক নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেকে আবেগতাড়িত হয়ে ভুল করে ফেলি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এটা আবেগতাড়িত হওয়ার বিষয় না, এটা অনেক বেশি বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একজন মানুষ সে পাইলট বানাবে নিজের ছেলেকে, কিন্তু তাকে ভর্তি করছে গাঁওগ্রামের একটা প্রাইমারিতে, এবং সে স্বপ্ন দেখতেছে আমার ছেলে বড় পাইলট হবে, বড় বড় এরোপ্লেন চালাবে। ওই প্রাইমারি স্কুলে পড়লে কি এই লোকটার সন্তান কি পাইলট হয়ে যাবে? হ্যাঁ, একজন লোক সে কঠিন রোগে আক্রান্ত, গাঁওগ্রামের অশিক্ষিত মানুষ সামান্য ইঞ্জেকশন করতে জানে, কয়েকটা ট্যাবলেটের নাম মুখস্থ করছে যে এটা আমাশা হলে অ্যামোডিস খেলে ভালো হয়, ফ্লাজিল খেলে ভালো হয়, মেধা ভালো নাম কিছু মুখস্থ করছে আর ইঞ্জেকশন করতে জানে। সে কি একজন সার্জন? সে কি অপারেশন করতে পারবে? আমার প্রিয় বন্ধুরা, একটা মানুষ নামাজ পড়তে, ভালো নামাজ পড়তে জানে, তাহাজ্জুদ পড়তে জানে, পাগড়িওয়ালা, একদম সুন্নত মোতাবেক দাড়িওয়ালা, এলেম কালামও ভালো আছে, মানে সে ভালো জিনিস বুঝে, কিন্তু কোরআন হাদিস সে পড়ে নাই, অথবা পড়লেও সরাসরি কোরআন হাদিস দেখা, একটু ভালোভাবে গভীরভাবে নিবিড়ভাবে বুঝা, এবং কোরআন হাদিসের সেই অতল সমুদ্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান মণিমুক্তা উদ্ধার করতে পারার মতো যোগ্যতা ক্ষমতা যার নাই, তাকে যদি আমি মনে করি ইনি এক ইমাম গাজ্জালী, তা আমার সিদ্ধান্ত সঠিক? আমি যদি মনে করি ইনি শাহ আব্দুল আজিজ দেহলভী, আমি যদি মনে করি ইনি শাহ ওলিউল্লাহ দেহলভী, এটা কি সঠিক হবে? তাহলে বোঝা গেল যে ভালো মানুষ ভালো বটে, কিন্তু সব ভালো মানুষকে নিজের জীবনের পথ প্রদর্শক বানাইতে নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন তো সেটাই বলছেন, আর রহমান ফাসআল বিহি খাবীরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ পাক জাল্লা জালাল ওয়াম্মান ওয়ালু পবিত্র কোরআনে বলেন, আসমানি এলমের ভান্ডার তোমার নিকট যদি না থাকে, যারা সে এলমের ভান্ডারওয়ালা, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন। আমার ভাইরা, আরেক কঠিন বিষয় হলো যে যে একবার ঢাকাতে আমি এক জায়গাতে গেলাম, এই যে সদরি বানাইতে যেটাকে কোটি বলে না, তো ওখানে ওই লোক বলে যে হুজুর এই এইখানে এই যারা আশপাশে বসবাস করে কি খবর, এরা কি সুন্নি না ওয়াহাবি? তো আমি বললাম যে ভাই সুন্নি কি ওয়াহাবি কি? তো উনি কি জানি বুঝাইতে চাইলেন, তাই আমি বললাম যে যাদেরকে আপনি ওয়াহাবি বলেন তো সেট কি তারা কি আল্লাহ মানে? বলে হ্যাঁ মানে। রসুল মানে? বলে হ্যাঁ মানে। কোরআন মানে? বলে মানে। নামাজ পড়ে? তো পড়ে। তো রোজা করে রমজান মাসে পুরো মাস? বলে হ্যাঁ রোজাও করে। হজ করে? তো করে। যাকাত দেয়? তো যাকাত দেয়। সবই উনি এইভাবে বললেন আর কি। তো পরে আমি বললাম সমস্যা কি? কিছু ব্যাপারে ওরা বড় গোড়া, ওরা বেশি বাড়াবাড়ি করে। তা আমি বললাম যে ভাই সারাটা দুনিয়া যেখানে কাফেরে মুর্শিকে ভরা, ইসলামের দুশ্মনরায় ভরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বলে আমি আমার আল্লাহকে মানি, আমি রসুলকে মানি, আমি কোরআনকে মানি, তা আমাদের তো উচিত তাকে ভালোবাসা এবং বুকে জড়ায় ধরা। এই ঝামেলার মধ্যে পড়ার কি দরকার ভাই? উনি আমার মুখের দিকে তাকায় থাকলেন, এটা আজকের কথা না, মনে হয় অন্তত 25-26 বছর আগের কথা। পরে উনি বললেন যে এইরকম কথা তো আমাকে কেউ কোনোদিন বলে নাই। আমার প্রিয় বন্ধুরা, সারা দুনিয়া মুসলমানের বিরুদ্ধে, এই সময় যদি কোনো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হয়, আমরা তো তাকে ভালোবাসা দরকার। হ্যাঁ, কারণ সে প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার একবার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন থেকে বেশি দামি। এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে আছে, সে কত বড় মানুষ! শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাও আজাবাকুম। আচ্ছা, এটাও আমি অনুভব করি, যারা এই সকল ঝগড়া করেন খালি এমনি মুখে মুখে ঝগড়া করেন, কারণ ওই সকল মানুষরা যখন মক্কা শরীফ মদিনা শরীফ যান, এই উভয় গ্রুপেরা যারা পরস্পর এখানে দূরে দূরে থাকেন, মক্কা শরীফ গেলে দেখা হলে একজন আরম করে হাসতে হাসতে সালাম করে, কি ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চিটাগাং। কোন জায়গায়? পাঁচলাইশ। আরে আমার বাড়িও তো পাশাপাশি, ওখানে মহব্বত। এবং রওজায়ে পাকের সামনে যখন যায় তখন সবাই ভয় পায়, এখানে কিন্তু গোলমাল করলে খবর আছে, আদবের সাথে যাওয়া লাগবে, সময় নত হইয়া যে ফের সেদিকে রওনা হয়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কোরআন শরীফে তো আল্লাহ পাক সেই সবক আমাদের পড়াইয়া দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমান যাদের মধ্যে আছে তারা সকলে ভাই ভাই। আল্লাহ ভাই ভাই হয়ে থাকার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, যে প্রেক্ষাপটটা আমি উল্লেখ করতেছিলাম সেটা হলো, দুনিয়া পৃথিবী সবদিকে শুধু কাফেরের দল, শুধু ইসলামের দুশ্মন, সারা পৃথিবী ভরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলিম দেশগুলোকে রসাতলে নেওয়ার জন্য তারা তাদের ষড়যন্ত্রের কোনো অভাব নেই। এইরকম সময়ে যারা মুসলমান তারা ঘনিষ্ঠ হয়ে থাকা চাই, মহব্বতের সাথে থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন কাল বুনিয়ান, ইমানওয়ালারা একটা প্রাসাদের মতো, একটা বিল্ডিং এর মতো, ইয়াসুদ্দু বাযুহু বাযান, যে একটা প্রাসাদের একটা ইট আর একটা ইটকে শক্তি যোগায়, অনুরূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে শক্তি যোগাবে। এই কথা বুঝতেছেন? এই কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং আরো শুনেন, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক জাল্লা জালালু আমানু ওয়ালু বলেন যে, যারা ঈমানওয়ালা নেক আমলওয়ালা, নিঃসন্দেহে আল্লাহ পাক তাদেরকে মানুষের মধ্যে প্রিয় বানিয়ে দিবেন, যে একজন আরেকজনকে মহব্বত করবে। বড়বীর জিলানির নাম শুনলে সবাই মহব্বত করে, খাজা মহিউদ্দিন চিশতির নাম শুনলে সবাই মহব্বত করে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনলে সবাই মহব্বত করে, অথচ তার মজহাব আলাদা। আবার ইমাম মালিক রহমাতুল্লাহর নাম শুনলে সব হানাফিরা তাকে মহব্বত করে, শ্রদ্ধা করে, তার মজহাব আলাদা। কি কথা বুঝতেছেন ভাইরা? ইমাম শাফি রহমাতুল্লাহর নাম শুনলে সবাই মহব্বত করে, শ্রদ্ধা করে, সব মুসলমান, অথচ তার মজহাব আলাদা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর নাম শুনলে সকলে মহব্বত করে, এবং মহব্বত করে না আল্লাহর কসম, গভীরভাবে মহব্বত করে, সীমাহীন মহব্বত করে এবং সীমাহীন শ্রদ্ধা করে, অথচ তার মজহাব আলাদা। শাফি মজহাবের বিখ্যাত এক আলেমে দ্বীন আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী, ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী, কোন হাদিস ঠিক কোন হাদিস বেঠিক এটা ইনি পরখ করার মতো একজন ইমাম, মানে এই হাদিস শাস্ত্রের জন্য মস্ত বড় ডক্টর এবং ডাক্তার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী লেখা কিতাব আছে, সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের মধ্যে এই শাফি মজহাবের মানুষটা, এত বড় ইমাম এবং আলেমে দ্বীন, এত বড় মুহাদ্দিস, তিনি লিখছেন যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবরে যাইতেন জিয়ারত করতে, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বারবার যাইতেন, এবং তিনি বলতেন, আমি যে যাই ব্যাপারটাকে জানো, যে আমার যখনই কোনো জরুরত পেশ আসে, কোনো প্রয়োজন দেখা দেয়, আমি হযরত ইমাম আবু হানিফার কবরের ওখানে গিয়া আল্লাহ পাকের নিকট যখন চাই দোয়া করি, আমার সব দোয়াই আজ পর্যন্ত কবুল হয়ে গেছে। এমন কোন দোয়া নাই এই ইমামের কবরের পাশে গিয়ে আমি দোয়া করছি সেই দোয়া কবুল হয় নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে একজন ইমাম এবং আলাদা একটা মজহাব যাকে অনুসরণ করে, হ্যাঁ, কিন্তু সেই ইমাম তিনি আরেকজন ইমামকে এইরকম শ্রদ্ধার নজরে দেখেন। আমার প্রিয় বন্ধুরা, এটা এই চ্যাপ্টারটা এই জন্য আলোচনায় আনলাম যে আমাদের মত পথ যদি খানিকটা ভিন্ন হয়, আল্লাহর কসম, কোরআনকে যে মানে তাকে সম্মান করা উচিত, ইসলামকে যে মানে তাকে সম্মান করা উচিত, আল্লাহকে যে মানে, রসুলকে যে মানে তাকে সম্মান করা উচিত। এমনকি কোনো মানুষ যদি আল্লাহ আল্লাহ রসুলের নামে ভুলের মধ্যেও থাকে, তখনও এই কথা তার বিরুদ্ধে কঠিনভাবে কথা না বলা চাই, এই চিন্তা করে যে লোকটা ভুল করে কিন্তু আল্লাহ রসুলের মহব্বত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো কিনা, আমি একটা রেফারেন্স টানলে মনে হয় বিষয়টা আর একটু সুন্দর এবং সহজ হবে বুঝতে। সেটা হলো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি ফতোয়া দেই, ফতোয়া শাস্ত্রের খেদমত আমি করি বটে, কিন্তু কোনো আলেমে দিন, কোনো আল্লাহর ওলি, কোনো খাঁটি আল্লাহর ওলি, তার ব্যাপারে যদি কখনো কোনো বিষয় দেখি, তো সেখানে ফতোয়া দাগানোর হিম্মত আমার থাকে না। তিনি একজন আল্লাহওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর নাম যার জবানে উচ্চারিত হয়, সেই নাম তো, সেই মানুষটার জবান তো, সেই মানুষটা তো অনেক বড় মানুষ। আল্লাহ পাকের নাম যে জবানে উচ্চারিত হয় কতটা তার মর্যাদা, এক হাদিস থেকে সেটা স্পষ্ট হয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম لا تقوم الساعة حتى يقول احد الله الله. رسول الله صلى الله عليه وسلم বলেন কে ততক্ষণ পর্যন্ত কিয়ামত قائم হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোন একটা মানুষ আল্লাহ আল্লাহ বলবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহ আল্লাহ বলবে। তো কিছু মানুষ এইরকমও কাজ করে, জিকির আজকার করে, ওর সঙ্গে কিছু ভুলভ্রান্তিও করে, ভুলভ্রান্তি ভুলভ্রান্তি, জিকির জিকির, হ্যাঁ সে জিকিরও করে, জিকিরের সঙ্গে কিছু এমন কিছু করে যেটা আপনার আমার নজরে হয়তো সঠিক না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর সঙ্গে আরো যেগুলো নিজের পক্ষ থেকে মিলে ফেলছে সেগুলো হয়তো ভুল জিনিস, কিন্তু তার লা ইলাহা ইল্লাল্লাহ তো নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য একজন কাফের এবং একজন মুসলমানকে সমান করে ফেলা দিনের কথা বলতে গিয়া এই হিসাব কিতাব সঠিক না, এই বিচার কোনোভাবেই সঠিক না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেন যে হে মুসলমানরা, তোমরা আজকে মুসলমানদেরকে দেখলেই বলতে থাকো এগুলো সব কাফের মুশরিকের দল, সব জাহান্নামী, কিন্তু দেখবে কাল কিয়ামতে মহান রব্বুল আলামিন এক এক গুনাহগার মুসলমানকে এক একটা বাহানা দিয়ে বলবেন যে যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, এক এক বাহানাতে এইভাবে আল্লাহ তাআলা এক এক মুসলমানকে মাফ করে দিবেন। তখন তোমরা সেখানে গিয়ে মিছিল করো, ঠেকায়ো যে আল্লাহ এটা কিরকম ব্যাপার, তার ব্যাপারে আমার কথা আছে, কোনো কথা চলবে যে কোনো কথা আছে কতটুকু চলবে সেটাও দেখেন। এক বুখারি শরীফের এক হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে কতটুকু কথা চলবে আল্লাহর সামনে সেটা একটু শুনাইয়া দিই, বলবো আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি আল্লাহর কসম, এই মসজিদের মধ্যে আমি বলছি, ঈমান যার সিনাতে আসবে আল্লাহর কসম তার সিনাটা সাত আসমান জমিন থেকে বড় থাকা চাই, সেরকম দিল সেরকম সিনা আল্লাহর কাছে যেন আমরা সকলে চাই। কি বলবো, অনেক কথা এমন আছে এটা বলতে গিয়েও বলতে পারিনি, এই জন্য যে কিছু লোক শেষে আমাদেরকে ভীষণ ভুল মনে করবে যে এত সিরিয়াস। যাই হোক, তো বলতেছিলাম যে আল্লাহর সামনে গিয়া দাপট দেখানো কতটুকু সম্ভব হবে, যুক্তি খাটানো কতটুকু সম্ভব হবে সেটা দেখেন। গাউস আবদালের দল যারা নিজেকে মনে করতেছেন, হ্যাঁ না, সেটা কি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক হাদিস শরীফে বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালুর একদল ফেরেশতা আছে যারা সারা পৃথিবীতে ঘুরতে থাকেন এবং তালাশ করতে থাকেন আল্লাহর জিকিরওয়ালা কোনো বান্দা পায় কিনা, আল্লাহর জিকিরওয়ালা কোনো বান্দা পায় কিনা। শুনতেছেন আপনারা, এরকম হাদিস শরীফ নাই? আফসোসের বিষয় কি হলো আজকে মুসলমানদের, আহা, যে আল্লাহ যেটা বলে দেন যে এটা হক, এটা হেদায়েত, এটা দিন, এটা সিরাতুল মুস্তাকিম, এটা আমার খুশির রাস্তা, সন্তুষ্টির রাস্তা, কিন্তু অনেক মুসলমান সেটার উপর খুশি না। এই খুশি না হওয়া, আল্লাহ যার উপরে খুশি যে বিষয়ের উপর খুশি, আরেক মুসলমান সেটার উপর খুশি না, তো এই মুসলমানের খুশি না থাকাটা এটাকে সিরাতুল মুস্তাকিম হলো, এটাকে হেদায়েতের আলো হলো? আল্লাহর কসম, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ভীষণ গুরুত্ব, অনেক বড় গুরুত্ব, অনেক বড় ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা পর্যন্ত বলছেন যে ইসলামের জন্য যখন জিহাদ চলতে থাকে, প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে, যে কাফেররা মুসলমানদেরকে শহীদ করতেছে, মুসলমানরা কাফেরদেরকে হত্যা করতেছে, একদম প্রচণ্ড যুদ্ধ চলতেছে, এইরকম গুরুত্বপূর্ণ যুদ্ধ, এইরকম গুরুত্বপূর্ণ জিহাদের চেয়েও জিকিরের মর্যাদা বেশি, জিকিরওয়ালার মর্যাদা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই জিকিরকে এত মামুলি মনে করা কিভাবে সম্ভব হইতে পারে কোনো মুসলমানের জন্য? জিকির নিয়ে মানুষ তিরস্কার করে মুসলমান, আল্লাহর কসম জিকির নিয়ে তিরস্কার করলে তার ঈমান কিভাবে বাকি থাকবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে হুশ দান করেন, বুঝ দান করেন, যে শুধু একটাই কারণ আমার প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীতে এই কথা আমি বলতেছি, সব জায়গাতে যা গেলেই মনে পড়লেই বলি আমি, সেটা হলো যে মুসলমান দীন ইমানের উপরে, সহি দিনের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে, একদম হকের উপরে ততক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমান নবী থাকলে সরাসরি নবীকে মানবেন, নবীর অবর্তমানে মজবুত পাকা সাচ্চা খাঁটি আলেমের দিনকে মানবেন। এই দুই রাস্তার বাইরে আল্লাহর কসম হেদায়েতের কোনো রাস্তা নেই। এই দুই রাস্তা যে পরিহার করে চলবে সে হেদায়েতের উপর থাকবে না, ভুলের মধ্যে পড়ে যাবে, হয়তোবা একদমই দিন থেকে আউট হয়ে যেতে পারে, অথবা যে ভয়ঙ্কর ভুলের মধ্যে পড়তে থাকবে, ভয়ঙ্কর বিভ্রান্তির শিকার হইতে থাকবে। এই দুইটা পথ ত্যাগ করে দিলে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, পরিষ্কার বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে উম্মত শুনো আমার কাছে, যে যারা দ্বীনের আলেম, আসমানি ইলমের আলেম, তারা নবীদের ওয়ারিস। তো নবীদের ওয়ারিস, সব নবীর যা কিছু দিন ছিল, মিল্লাত ছিল, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে, নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে সব দিন সব ধর্ম মনসুখ হয়ে গেছে, সবটা রহিত হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নবীদের ওয়ারিস, তো তার মানে সব নবীর পরে এখন আমি নবী, আমি খাতিমুল আম্বিয়া খাতিমুন নাবিন, আমি সর্বশ্রেষ্ঠ নবী এবং সকল নবীদের শ্রেষ্ঠ নবী এবং আমি সর্বশেষ নবী, আমার পরে লা নাবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এর মধ্যে কি অর্থ দাঁড়াইলো? যে সর্বশ্রেষ্ঠ নবী আমি, মুহাম্মদের ওয়ারিস এই উম্মতের উলামাহেদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, এতটুকু কথা যথেষ্ট ছিল বলা, এরপরে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার বাহ্যিকভাবে মনে হয় কোনো দরকার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং বুঝতেন যে এই উম্মতের অনেক বেবুজ মানুষ কথাটা হয়তো পরিষ্কার বুঝবে না, এজন্য আমি আরও এটাকে খোলামের আরও পরিষ্কার করি, আরও স্পষ্ট করি, আরও দ্ব্যর্থহীন করি, যাতে সকলে এটাকে ভালোভাবে বুঝতে পারে, নিতে পারে, গ্রহণ করতে পারে এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে। সেজন্য তিনি আরো অনেক ব্যাখ্যা করে বললেন যে ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, যে নবীর ওয়ারিস মানে কি? নবীর সম্পত্তির ওয়ারিস, নবীর সোনা গয়নার ওয়ারিস, নবীর হীরামণি মুক্তার ওয়ারিস। তিনি বললেন যে দেখো, কোন নবী কাউকে টাকা পয়সার ওয়ারিস বানান না। এটাকে আবার ব্যাখ্যা করে বললেন, মানে নিজের সুনির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে নিতেছেন তিনি, যে দেখো ওয়ারিস বললাম কিসের ওয়ারিস, ইন্নামা ওয়ারাসুল ইলম, যে নবীদের ওয়ারিস মানে যে আলেমদেরকে আল্লাহ পাক বানাইছেন, ফামান ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীদের ওয়ারিস মানে আসমানি এলমি হলো হেদায়েত, আসমানি এলমি হলো নূর, আসমানি এলমি হলো আলোর পথ। কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট যা আসমানি কিতাব আসছে পবিত্র কোরআন এলম, এটা পুরাটা নূরই নূর, পুরাটা আলোই আলো। এই এলম যার কাছে আসলো তার কাছে তিনি সম্পূর্ণ আলোকিত হয়ে গেলেন, আর এলম তিনি বিতরণ করবেন মানে বিশ্বের মানুষের মধ্যে তিনি আসমানি আলোর ধারা বিতরণ করবেন, আসমানি নূরের ধারা বিতরণ করবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনিশিং এ বলেন যে ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই উলামায়ে দ্বীন থেকে, এই ফামান মানে কি? যে এই ওলামা যারা আমার ওয়ারিস, সেই ওলামায় দিন থেকে যারা এলমে দিন গ্রহণ করলো সে বড় দৌলতের অধিকারী হয়ে গেল, অনেক বড় ধনের অধিকারী হয়ে গেল, অনেক বড় ঐশ্বর্যের সে মালিক হয়ে গেল। এই কথা বলছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঈমানের কদর করার আমাদেরকে তৌফিক দেন, ইসলামের কদর করার তৌফিক দেন, আল্লাহ রাসূলের প্রতিটি বাণী এবং হেদায়েত এবং নির্দেশনা বুঝার, মাথা পেতা নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। এই পৃথিবীতে বহুত জজবাওয়ালা মুসলমান এখন এরকম আছে, নিজের পছন্দের রাস্তার সঙ্গে মিল হলে কোরআন হাদিসের কথাগুলোকে মানে, আর নিজের পছন্দের নির্ধারিত পথ পন্থার সঙ্গে বাহ্যিকভাবে মিল না দেখলে তা আস্তে সেখান থেকে এড়ায় চলে যায়। আল্লাহর কসম, এড়ায় চলে যাওয়া এটা শয়তানের ধোঁকা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই এড়ায় চলে যাওয়া কশিন কালো, এটা হেদায়তের লক্ষণ না, আল্লাহর কসম এটা এটা শয়তানের ধোঁকা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান তোমাদের জন্য ভয়ঙ্কর দুশ্মন। আল্লাহ পাক পবিত্র কোরআনে আদম আলাইহিস সালামের একটু ভুল চুকের ঘটনা এই জন্য নাজিল করছেন যে তোমাদের বাপেরে পর্যন্ত ছাড়ে নাই, তো তোমাদেরকে ছাড়বে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আল্লাহ তাআলা সেই ডিটেইলস, সেই ঘটনা বর্ণনা করছেন পবিত্র কোরআনের মধ্যে। আমি তোমাদের বাবা আদমকে জান্নাতে থাকতে দিলাম, বললাম যে গাছটার ধারে কাছে যাও না, কিন্তু ওই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকছে যে আরে আল্লাহ যে সেদিকে যাইতে নিষেধ করছেন, এই গাছ থেকে গাছের কিছু খাইতে যাইতে নিষেধ করছেন, ব্যাপারটা কি জানেন আপনি? কি ব্যাপার? যে আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি যে যদি এই গাছের থেকে একটু ফল টল কিছু খান তাহলে অনন্তকাল এই জান্নাতেই থাকবেন, আল্লাহর কাছেই থাকবেন, আর বাইরে দিতে পারবেন না। আর যদি না খান তাহলে কিন্তু কৌশলে বাইর করে দিবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নামে কসম খাওয়ার কথা আর জীবনে কখনো শুনেন নাই, এই প্রথম শুনলেন যে একটা যে কোনো একজন আল্লাহর নামে কসম খাইছে। এই যে আল্লাহর নামে কসম, এদিকে তার খেয়াল গেছে যে আল্লাহর নামে কসম করে এই কথা বললো। ঠিক ওই সময় আল্লাহ পাক যে কি বলছিলেন আগে, ওই গাছের দিকে যাওয়া, ওটার কিছু খাওয়া, একদম মনে নেই, সম্পূর্ণ ভুলে গেছেন এবং আল্লাহর কসম সম্পূর্ণ ভুলে গেছেন। কি কথা বুঝতেছেন আপনারা? কেন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম একদম ভুলে গেছিলেন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা করছেন, এটা কোশ্চিন গেল না, আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বলছেন এটা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আদম আলাইহিস সালামকে শয়তান যে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, ওয়াসওয়াসা দিল, সেটা আমাদের সামনে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করলেন এই জন্য যে তোমাদের বাপেরে ছাড়ে নাই, তোমাদের ছাড়বে, তোমরা সাবধান। এবং আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউ মুবিন, আই বাসা ইবলিস আদম রুহে হাস বাস বাহার দাস্তে না বায়াত দাদ দাস। মাওলানা জালালউদ্দিন উবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমানদের কল্যাণকামী হইয়া অনেকে মুসলমানদের ইমাম এবং পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবে, কিন্তু খবরদার তোমরা মনে রাখো অনেক মানুষ মহামানবের রূপ নিয়ে তোমাদের সামনে আত্মপ্রকাশ করবে, কিন্তু ভিতরে সেই ইবলিস থাকবে, ইবলিসের দোসর থাকবে, তোমরা কোশ্চিন কালো জন্য তার হাতে তার খপ্পরে না পড়ো, সেটা তোমরা খেয়াল রাখো। আল্লাহ আমাদের হেফাজত করেন এবং সব মুসলমানকে হেফাজত করেন। আমি আপনাদেরকে আরো পরিষ্কার বলি, আমি এখন মসজিদের মধ্যে আছি তো না, আমি আল্লাহর কসম করে বলি যে কোনো কাউকে আঘাত করার জন্য আমার এটা বলা আদু উদ্দেশ্য না, শুধু আল্লাহর কসম মুসলমানরা যাতে হেদায়েতের সহি রাস্তার লাইন পেয়ে যায়, গাইডলাইন পেয়ে যায়, সেটাই শুধু তুলে ধরা দরকার, সেটাই তুলে ধরা উদ্দেশ্য। কারণ যে আমরা কোনো এরকম দল করব যে চল আমরা এবং মা ও ভাইনারা সব জান্নাতে যাই, আশপাশের কোনো লোক যেন জান্নাতে যাইতে না পারে, খুব খেয়াল রাখবি কোমরে গামছা বাঁধ, এরকম কোন মুসলমানের চরিত্র হতে পারে? মুসলমান তো ভাববে যে আমাদের আশপাশের এই যে বিধর্মী মানুষগুলো, আল্লাহ আপনি এদেরকেও মুসলমান বানাইয়া দেন, আমরা যেন গলাগলি করে জান্নাতে চলে যেতে পারি। ঢাকাতে একটু পানি খাও, অনেক বছর আগে মনে হয় প্রায় 29 না আরো বেশি 30-32 বছর আগে বাংলাদেশের কোনো এক ইসলামী দলের নেতা উনি বড় মাপের একজন নেতা, উনি একজন আমাকে এবং জেনারেল শিক্ষিত মানুষ, উনি আমাকে বললো যে আপনার সঙ্গে আমি একটু প্রাইভেসিতে কথা বলতে চাই, আমাকে একটু সময় দেন না। আমি বললাম আসেন একদিন, তো তারিখ নিলেন, সেদিন আসলেন। পরে আমি বললাম যে আপনি আগে বলবেন না আমি আগে বলবো, ঠিক আছে। উনি লম্বা সময় নিয়ে মনের মতো করে যা বলার ছিল সব বললেন। আমি চুপচাপ খালি ইন্ডেক্সের মতো করে একটু নোট করলাম, মানে হালকাভাবে নোট করতে থাকলাম উনি কি বলেন, কারণ উনি তো এগুলো জানতে চাচ্ছেন আমার মতামত কি। পরে ওনার কথা শেষ হলো তো আমরা দুজনে চুক্তি করলাম যে আপনি বলবেন আমি চুপ থাকবো, আর যখন আমি বলবো তো আপনি চুপ থাকবেন, ঠিক আছে? উনি বললেন ঠিক আছে। পরে ওনার কথা সব শেষ হলো, এইবার আমি বললাম তো আমি বলবো, হ্যাঁ এখন তো আপনি বলবেন, ঠিক আছে। তা আমি বললাম যে আপ নম্বরে আপনি এই বলছেন না, এই ব্যাপারে আপনার মত এই, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, শুনতেছেন আপনি? নম্বর দুই, আপনি এই বলছেন, এই ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন, এক একটা হাদিস উল্লেখ করতে থাকলাম। এক এইভাবে সিরিয়াল দিতে দিতে শেষ পর্যন্ত আমি পৌঁছার পরে বললাম যে এগুলো আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে বললাম, এখন এগুলো সবই তো আপনার মতের বিপরীত, তো আপনাদের চিন্তাধারার বিপরীত, এখন এক আমাকে কোনো উত্তর দিতে হবে না, আমি কোনো কিছু শুনতেও প্রস্তুত না, আপনি খালি রওজা শরীফের সামনে গিয়ে বলে দিয়ে আসবেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ভুল কেন বলে আসছেন আপনি, আপনি কি বলতে পারবেন? উনি মাথা নিচু করে এইভাবে চুপ করে থাকলেন যে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি, আপনি কি বললেন? আমি বললাম কি বললাম, আপনি যা বলছেন আল্লাহর কসম আমার কাছে কোনো উত্তর নেই, আপনি তো কোনো তর্কে জড়ান নাই, আপনি প্রতিটি কথার উত্তরে এক একটা হাদিস উল্লেখ করছেন। এরপর উনি যখন ভীষণ বিচলিত হলেন, পেরেশান হলেন, তখন আমি বললাম যে টেনশন করেন না, ভুল বুদ্ধিবৃত্তি মানুষের হয়, তো এর থেকে ভুলগুলো ভুল মনে করে এর থেকে ফিরে আলোর পথে আসলেই হলো। আর একটা কথা বলি, শুনেন, যদিও আমাদের মত পথে একটু পার্থক্য আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মুসলমানই মনে করি, আপনারাও আমাদেরকে মুসলমান মনে করেন, কিন্তু একটা ব্যাপার সেটা হলো কি যে কাল কেয়ামতে পিড়ান পুড়ান খায়া শেষে কিন্তু যাবো আমরা সকলে আল্লাহর রহমতে জান্নাতে, ওইখানে তখন কি হবে যে হায় রে খামোকা ওখানে কি লাগলি মারামারি কেন করলাম। উনি অনেক হাসলেন যে আল্লাহ এত দূর পর্যন্ত দেখেন আপনারা, কিন্তু আমার প্রিয় বন্ধুরা বুঝতেছেন যে আসলে আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দীন ইমানের দৌলত দান করছেন, আহা সেটার মূল্যায়ন করা উচিত, আমরা বড় ভীষণ অবমূল্যায়নকারী আমরা অনেকেই, আদমিও দাদাই বাজাম মুসলমান কর দাই খুদা কুরবান সওয়াম এহসাব আর এহসা কর দাই। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ আপনি আমাকে আমার কোনো আবেদন নিবেদন ছাড়া আমাকে মানুষ বানাইলেন, আমাকে এতটা সম্মানিত করলেন, আবার মানুষ বানায় আপনি আমাকে মুসলমান বানাইছেন, সারা বিশ্বের সকলের ঊর্ধ্বে আমাকে সম্মানিত করছেন ইসলামের দ্বারা, নাহনু কাওমুন আযজানাল্লাহু বিল ইসলাম, যেই ইসলামওয়ালা নিঃসন্দেহে সারা বিশ্বের রাজা বাদশাহদের চেয়ে বিনা সঙ্গে সিংহাসনে অনেক উচ্চ সিংহাসনে এসে আসীন আছে, ইমান ভিতরে থাকলেই হলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোস তো এই যে আমরা মুসলমানরা মুসলমানদেরকে সম্মান করতে শিখি নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন যে দেখো ছোটদেরকে দেখলে মনে করবা আমার এরা আদরযোগ্য, এরা প্যারযোগ্য, এরা স্নেহযোগ্য, কিভাবে আমাদেরকে সামাজিক নীতিমালা শিক্ষা দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, যে ছোটদের প্রতি দয়া করে না, কোমল হয় না, আন্তরিকতা প্রদর্শন করে না, সে আমার কেউ না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিসের এই প্রথম অংশের ব্যাপারে আমরা নিজেদেরকে যাচাই করি, রাস্তাঘাটে ছেলেপেলেরা ভুল করলে আমরা তাদের সঙ্গে কত বেশি দুর্ব্যবহার করতে অভ্যস্ত, জবান নষ্ট করতে অভ্যস্ত, আমাদের সমাজের মধ্যে এই রকমের লোকের সংখ্যাই কি বেশি না? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? অন্যদের কথা বাদ দিয়ে নিজের ছেলে মেয়েদের সঙ্গে, নিজের নাতি নাতিনদের সঙ্গে ভদ্র ভাষায় সুন্দর ভাষায় শোভনীয় ভাষায় কথা বলার মতো মানুষ কয়জন পাওয়া যাবে? নিজের সন্তানকে এমন নিচু ভাষায় মানুষ কথা বলে গালি দেয় যে আরেকটা জায়গায় সে কথাটা কাউকে শোনানোর মতো থাকে না, এটা কি মানবতা? এর নাম মনুষ্যত্ব, এর নাম ইসলাম, এর নাম ইমানের রং, এটা ইসলামের আলো। আল্লাহ আমাদেরকে ভালো পথে আসার তৌফিক দান করেন, বুঝ দান করেন আমার প্রিয় বন্ধুরা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সর্বযুগে যে জিনিসটা ইসলামের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বীনের সহিহ বুঝ। সেটা হলো দ্বীনের সহি বুঝ। নূরওয়ালা বুঝ যখন পাকাপোক্ত হয়ে যায়, কোনোভাবেই লোকটাকে ভুল পথে নেওয়া যায় না। সে বলে যে না ভাই, আমার কেন জানি এই জিনিসটা ভালো লাগতেছে না। হ্যাঁ, দা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে ঝামেলা মনে হয়, এই পথে পেরেশানি মনে হয়, ভাই আমাকে মাফ করে না, আমি সেদিকে যাব না। ভিতরের নূর তাকে টানতে থাকে যে না, তুমি সেদিকে যাও না, এদিকে আসো। সে নূরওয়ালা বুঝ কোত্থেকে পয়দা হবে? নূরে ফাম কিসি ফানি ফিল্লাহ, বাকি বিল্লাহ কি সোহবত কি বেদুন হাসিল নেই হতা। মহান বুজুর্গানে দীন বলেন, কোনো খাঁটি আল্লাহর ওলির সান্নিধ্য লাভ ব্যতীত দীনের সহি নূরওয়ালা পাকা বুঝ পয়দা হয় না। হাজার কিতাবাদি পড়ার পরেও ওই বুঝটুকু আসে না। বিদ্যা বাড়ে, জ্ঞান বাড়ে, শিক্ষা বাড়ে, এবং জ্ঞানের ভাণ্ডার বড় হয়, কিন্তু বুঝের ভাণ্ডার এখনো শুরুই হয়নি। এই বুঝের ভাণ্ডার, এই বুঝের ভিত্তি তৈরি হয় কোন খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে, যে পাক্কা দিনের পাক্কা বুঝওয়ালার সঙ্গে থাকলে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল খাইরু মা আকাবিরুকুম, তোমাদের মধ্যে যারা বড়, সমস্ত কল্যাণ তাদের সঙ্গে, সমস্ত কল্যাণের ভাণ্ডার তাদের সঙ্গে। তো তাদের সঙ্গে উঠলে বসলে এমন গভীর, এত মজবুত, এত পরিপক্ক, এতটা জ্যোতির্ময় বুঝ পয়দা হবে, যেটা সারা জীবনের জন্য আপনাকে আমাকে গাইডলাইন দেখাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, যে বয়সে, কাবীর শব্দের অর্থ এখানে হাদিসে বয়সে যারা বড়। শুনতেছেন ভাইয়েরা? বয়সে যারা বড় তাদেরকে যে সম্মান করে না, সে আমার না। তার মানে এই উম্মতের মধ্যে এই সামাজিক নীতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করে গেছেন। ছোটদেরকে দেখলি সদয় নজরে, কোমল নজরে, মহব্বতের নজরে দেখো, ক্ষমার নজরে দেখো না, কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করতে জানি না। ডান্ডা লাঠি এবং ঝোপের মধ্যে যতগুলো বেত আছে ওগুলো ওদের পিঠের উপরে কষায় এবং কষে মারা, এটাই যেন আমাদের সফলতা এবং মানবতা। যে দিনই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক জায়গাতে ছোট শিশুদেরকে এমন নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে মারা হয় যে পরে অভিভাবকরা এসে অভিযোগ করতে থাকেন, এমনকি থানার আশ্রয় পর্যন্ত, কোর্টের আশ্রয় পর্যন্ত নিচে মানুষ বাধ্য হন। এরা কি দিনের শিক্ষক? হ্যাঁ, ইসলামের শিক্ষকেরা যারা এইরকম শিশুদের উপর নিষ্ঠুর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, তো বয়স যেই বড় আমরা তাকে সম্মান করব। একজনের বয়স একদিনের বড়, একদিনের বড়, একদিনের বড় একজন, তো যে একদিনের ছোট সে তাকে সম্মান করবে, সে এটা সবসময় মনে রাখবে, উনি আমার একদিনের বড়। ঢাকাতে ভার্সিটিতে পড়ুয়া যমজ দুই ভাই, আচ্ছা দুজনই আমার কাছে বায়াত, তো ওদের মধ্যে লড়াই, ও বলে আমি বড়, ও বলে আমি বড়, দুষ্টামি করে। তা বললাম সেটা কি জিনিস, তো তুমিও বড়, তুমিও বড়, এটা কেমনে হয়? একজন আগে আসছে একজন পরে, বলে যে যে একজন বলে যে আমি অরিজিনাল বড়, আরেকজন বলে যে না আমি এমনি হিসাব কিতাবে অঙ্কে বলে যে আমি বড়। আমি বললাম বুঝায় বলো ভাই ঘটনা কি, বলে যে আমরা যে যমজ ভাই, আমাদের জন্ম হয়েছে সিজারে, তো যে আগে আসছে দুনিয়াতে, যে আগে আসছে, তো সে বলে যে আমি বড়, এই শুধু দেড় মিনিটের বড়, তো বলে যে আমি দেড় মিনিটের বড়। কিন্তু আরেকজন সে বলে যে যদি সিজার না হইতো, সিজার হওয়ার কারণে ও সিরিয়ালে আগে বের হয়ে আসছে, যদি একদম স্বাভাবিকভাবে আমরা দুনিয়াতে আসতাম তাহলে আমি আগে আসতাম, ও তো আমি বড়। কি আশ্চর্য ধরনের ঝগড়া আর মোনাজারা! আমি অনেক হাসলাম যে সারা জীবনে ওরা দুষ্টামি করে জায়গায় জায়গায় ওই যে যেখানে বড় ছোটের পার্থক্যের বিষয়টা দাঁড়ায়, তখন একজন দাবি করে তুই আমি বড়, তুই আমার কথা রাখবি না, কারণ আমি তো আসলে বড়, তো আমি ছিলাম, তুমি তো জোর করে দাবি করো। তো ওরা দুজনই কলেজ পড়ুয়া এবং অত্যন্ত মেধাবী। তো আমি জিজ্ঞেস করলাম যে পরে সিদ্ধান্ত কি হলো, না শরীয়তের যেটা সিদ্ধান্ত সেটাই মেনে নিছি। এটা হলো বড় কথা, যে আল্লাহ রসুলের যেটা সিদ্ধান্ত, যে আগে আসছে পৃথিবীতে সে বড়। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, বয়সে যে বড় তাকে সম্মান যে করবে না, সে আমার না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমাদের সমাজে এই জিনিস আছে ভাই, যে আমরা বয়সে যারা বড় তাদেরকে সম্মান করি। এরপরে ওয়ালাম ইউবাদ্দিল আলিমিনা, এবং যে আলেমদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে সে আমার কেউ না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি অবস্থা আমার প্রিয় বন্ধুরা, আজকে কোন পজিশনে কি আমরা পৌঁছছি? এই সামাজিক এই নীতিমালা, এটাকে যদি মুসলিম সমাজ মুসলিম জাতি অনুসরণ করে তো পুরা সমাজে শান্তি শৃঙ্খলা নিঃসন্দেহে সুপ্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে। হযরত হাকিমুল থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা একতা একতা করে বাড়াও। একতার মূল বিষয়টাই হলো নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। যখন মনে করবে চেয়ার একটাই, কে বসবে? স্যার আপনি বসেন, না আপনি বসেন, না স্যার আপনি আমার চেয়ে বড়, আপনি লেখাপড়ায় জ্ঞানে গুণে আল্লাহ আপনাকে বড় বানিয়েছেন, স্যার আপনি বসেন, আমি এখানে পাশে বসবো, আমি এতেই খুশি আছি। কিন্তু না, ওই চেয়ার নিয়ে দুইজনে যদি কাড়াকাড়ি করে, যা আপনি আপনি কিসের বড়, আমি বড়, তো ঝগড়া হবে কি না? তাহলে বোঝা গেল, যখন মানুষ বিনয়ী হবে, এই শব্দের বিনয়ী না, অন্তর থেকে আন্তরিকভাবে বিনয়ী হবে, তো এই বিনয় এই মানুষের মধ্যে সুন্দর চমৎকার সুশৃঙ্খল সমন্বয় তৈরি করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, তো আমি যে কথাটা বলতে গিয়া কিভাবে যেন এদিক সেদিক ছড়ায় গেছিলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে একদল ফেরেশতা আল্লাহর তরফ থেকে এইভাবেই নির্ধারিত আছেন, তাদের খোদা প্রদত্ত ডিউটি এবং দায়িত্বই হলো যে আল্লাহর জিকিরে কে মশগুল তাদেরকে খোঁজ করা। তো সারা পৃথিবীতে তারা খুঁজতে থাকেন যে জিকিরওয়ালা বান্দাদের পায় কিনা। হঠাৎ এক জায়গায় গিয়া দেখেন যে আল্লাহ পাকের একদল বান্দা জিকিরে মশগুল। কি কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস। তো তখন তারা ডাকাডাকি করতে থাকেন, এই হালুম্মা ইলা হাজাতিকুম, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো জলদি আসো, আমাদের যে টার্গেট সেটা আমরা পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি, যে জিনিস খুঁজতেছিলাম সেটা এখানে পেয়ে গেছি। সব ডাকাডাকি করে এক জায়গায় একত্রিত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ঘটনা কেন শুনান, এই বিষয়টা এইভাবে কেন শুনান, যাতে করে এই পূর্ণ বিষয়টা থেকে আমরা হেদায়েত গ্রহণ করি। আমরা আমাদের আখেরাতের কামিয়াবির সামান, দামি মূল্যবান সম্বল যেন এর থেকে আমরা গ্রহণ করি, সংগ্রহ করি, সেই উদ্দেশ্যে তিনি আমাদেরকে বিস্তারিতভাবে এটা শুনাইতেছেন। তিনি বলেন যে ফায়াহুফুনাহুম, এবং এই পুরা মাহফিলটাকে, জিকিরের মজলিসটাকে এই ফেরেশতারা ঘিরে ফেলেন, ঘিরে ফেলেন পুরা। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মজহাবের অনেক বড় আলেম, তিনি বলেন যে জিকিরের মজলিস মানে হলো ফেরেশতাদের মাহফিল, কারণ সেখানে অবশ্যই ফেরেশতারা উপস্থিত হন। তো তোমরা দেখো, এটা জিকিরের মাহফিল, জাকিরিনের মাহফিল, এটা ফেরেশতাদের মাহফিল। তোমরা দেখো, এখানে জিকির আর জিকির হচ্ছে, এটা নূরের মাহফিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে জিকির হয় সেখানে আসমান থেকে নূর বর্ষিত হইতে থাকে, সাকিনা বর্ষিত হইতে থাকে। আর জিকিরের মাহফিল মানে রহমতের মাহফিল, কারণ যেখানে জিকির হইতে থাকে আল্লাহ পাকের, সেখানে আল্লাহ পাকের খাস রহমত দ্বারা আল্লাহ পাক এদেরকে বেষ্টিত করে ফেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কিছু বান্দারা যেখানে জিকিরের মধ্যে মশগুল হয় তো আল্লাহ পাক ঊর্ধ্ব জগতে তাদের প্রশংসা করেন এবং প্রশংসার মাহফিল নিজে আয়োজন করেন। কিভাবে? যে নবী রসুলদের রূহ সমূহকে আহ্বান করেন যে তোমরা আসো, এখানে কাজ আছে, কথা আছে, এবং বড় বড় ফেরেশতাদেরকে ডাকেন যে আজকে বড় আয়োজন, এখানে আসো, শোনাবো কিছু। তো তারা একত্রিত হলে তখন তাদেরকে বলেন, এই যে দেখো আমার বান্দারা না আমাকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত, এরা আমার প্রশংসা গুণগান করতেছে, আমার জিকির করতেছে, আমাকে স্মরণ করতেছে, এই বিষয়টা আমি অনেক খুশি, যে সেজন্য তোমাদেরকে ডাকলাম যে ওরা আমাকে নিয়ে মশগুল, আমি এখানে আরশে আজমে তাদেরকে নিয়ে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, সব মুসলমান ভাইয়েরা জীবনে জিকিরকে একটা আমল বানাই, যেখানে চলতে ফিরতে মাঝে মাঝেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম সাত আসমান জমিন থেকে বড় দৌলত আমি কামাই করলাম, উপার্জন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ঈমানওয়ালা একবার আলহামদুলিল্লাহ বললে মিজান পাল্লায় আলহামদুলিল্লাহর নেকিতে নূরে পরিপূর্ণ হয়ে যায়।
সুবহানাল্লাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো খালি একটা দিক আমরা কেন দেখব, তিনি যা বলছেন সবটা আমরা গ্রহণ করব। কারণ কোরআনে মহান রব্বুল আলামিন নিজে নির্দেশ করতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা যা তোমাদেরকে দেন সব নেও, সব গ্রহণ করো। এ তো আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু থেকে তিনি বারণ করেন থামো, তোমরা সেই পথ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওই ফেরেশতারা পুরো ওই মাহফিলটাকে ঘিরে ফেলেন, এরপরে তারা একে একে একদম ওই আসমান পর্যন্ত পৌঁছে যান এই ফসা ফেরেশতারা, এই মাহফিল শেষ হইলে পরে। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু তাদেরকে জিজ্ঞাসা করেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি হালে রেখে আসছো, রিপোর্ট শোনাও, রিপোর্ট শোনাও। আল্লাহ পাক কি জানেন না? আল্লাহ আলিমুল গায়েব না? তিনি সবকিছু জানেন না, সবকিছু দেখেন না? হ্যাঁ, তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন। আলিমুম বিজাতি সুদুর, মানুষের অন্তরের ভিতরে কি লুকায়িত আছে, খেয়াল ধারণা সেটাও মহান আল্লাহ দেখেন এবং জানেন। কি ঘটতেছে ফিল্ডে এটা আল্লাহ দেখেন না, জানেন না? কিন্তু খোস্তরা বাসতকে সিররে দিলবারা, গুফতা আয়াত আজ হাদিসে দিগারা, প্রিয়জনদের কথা, প্রিয়জনদের প্রশংসা কারো মুখে শুনলে ভালো লাগে। একজনে এমনি মা বাবা মনে করে যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা ভালো, একদিন আশপাশের লোকজন আইসা, কোনো চাচা জেঠারা আইসা, তখন বললো যে আরে আল্লাহ তোমারে ছেলে দিছে মেয়ে দিছে, এত ভালো, এরা ফেরেশতা। তো অন্যের মুখে নিজের সন্তানের প্রশংসা শুনলে মা বাবা এটা ভীষণ মুগ্ধ হন, ভীষণ মুগ্ধ হন, উৎফুল্ল হন যে সকলে আমার ছেলে মেয়েদের এরকম প্রশংসা করলো, খুব খুশি হন। নিজেদের ধারণার চেয়ে বড় সম্পদ এটাকে মনে করেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে তার মানে প্রিয়জনের কথা আরেকজনের মুখে শুনতে ভালো লাগে। তো মহান রব্বুল আলামিন জানেন যে এরা আমার পাগল, আমার দেওয়ানা, আমার প্রেমিকের দল, কিন্তু এই কথাটা ওই ফেরেশতাদের কাছ থেকে শুনতে আল্লাহ পাক চান। যারা একদিন বলছিলেন যে আল্লাহ আমরা তো আসি আপনাকে নিয়ে ব্যস্ত, আপনার গুণগানে ব্যস্ত, ওদেরকে কেন বানাবেন, ওরা তো ঝামেলা করবে, কি কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক তাদের মুখ থেকেই এই প্রসঙ্গটা শুনতে চান। তো আল্লাহ পাক জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালে রেখে আসছো, কিরকম দেখলা? তারা তখন বলে যে তারাকনাহুম ওয়াহুম ইউসাব্বিহুনাকা ওয়াইহমাদুনাকা ওয়াইয়ুকাব্বিরুনাকা ওয়াইয়ুমাজ্জিদুনাকা ওয়াফি রিওয়ায়ে ওয়াইয়ুহাল্লিলুনাকা, যে হে আল্লাহ ওদেরকে রেখে আসছে আজব এক হালতে, আশ্চর্য এদের অবস্থা, এরা মানে আপনার নানা রকমের প্রশংসার গুণগানে ভীষণ ব্যস্ত। এ কেউ সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ পবিত্র, কেউ আল্লাহ আমার আল্লাহ ভীষণ সুন্দর, সকল গুণাবলীর তিনি অধিকারী, কেউ বলে আমার আল্লাহ মহান, আমার আল্লাহ অনেক বড়, কেউ বলে যে আমি আল্লাহ ছাড়া আর কিছু মানি না, নানান ভাবে আপনার গুণগানে প্রশংসা ওদেরকে বিভোর দেখলাম। তো তখন রব্বুল আলামিন বলেন যে ফাহাল রাউনি, ওরা আমাকে নিয়ে যে এমন ভীষণ ব্যস্ত হলো, তো ওরা কি আমাকে দেখছিল কখনো? ফেরেশতারা বলেন যে আল্লাহ কখনো দেখে তো নাই। তো আল্লাহ পাক তখন বলে যে না দেখে আমার এমন পাগল, তো দেখলে কেমন করতে সেটা বলো। দেখেন কি প্রশ্ন রব্বুল আলামিনের, কতটা রহমত, কতটা রহমতের নজর, দয়ার নজর, কি ভীষণ মহব্বতের নজর এই বান্দাদের প্রতি মহান রব্বুল আলামিনের, যারা ওই মুহূর্তে আল্লাহ পাক জিকির মশগুল বান্দা। তাহলে জিকির অগুরুত্বপূর্ণ হলো না গুরুত্বপূর্ণ হলো? মানে জিকির আল্লাহ পাকের স্পেশাল রহমতকে আকৃষ্ট করে এমন একটা আমল, আর সে আমলটার ব্যাপারে আমরা এমন বেফিকির থাকা যে দেখেন একটা মিসাল, সারা দিন রাত ঘুরে ঘারে আইসা পরে খায়া চলে যায়, কিছু বলে টলে না, আর এরকম পাঁচ সাতটা সন্তান, আর এক বাচ্চা আইসা একটু পরে মা ভাত দেন, খাইতে বসলে মা ওই যে ডিম আমারে দেন, ইলিশ মাছের ডিম খাবো আমি, ডিম দেন, মানে ওর অভ্যাসই খালি মা মা ডাকা, মা এটা না ওইটা দেন, একটু পরেই মা ডাকে। আমি গ্রাম দেশে দেখছিলাম ছোটবেলা যে উঠানের মধ্যে একটা শালিশি, পিচ্ছি ছিলাম মনে হয় যে 6-7 বছর বয়স হইতে পারে, তো সালিস সাথে এত পিচ্ছিদেরকে সরান না, ওখানে দাঁড়ায়ছিলাম এক বুড়ি, উনি সালিসদের কাছে বলতেছেন আমার এই বুড়া পোলা আজকে 3 মাস যাবত একদিনও আমার মা বইলা ডাকে নাই, বিচার চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মায়ের মনে ব্যথা, আমি মা তোকে পেটে রাখলাম, গর্ভে ধারণ করলাম, আমি তোকে পাললাম, আমি একদিন তোর মুখে মা শুনি না, আমার কষ্ট, সেজন্য আজকে সালিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাহলে মা শুনতে, মা ডাক শুনতে মায়ের এত ভালো লাগে, তো মহান রব্বুল আলামিনের নিজের নাম বান্দার জবান শুনতে কতটা ভালো লাগে। কুরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে লাহুল আসমাউল হুসনা, যে তোমাদের মহান মালিকের, মহান মাবুদের অনেকগুলো সুন্দর সুন্দর নাম, যেই নামে ইচ্ছা তাকে ডাকো তোমরা। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং হাদিসে কুদসি এবং সহিহ হাদিসে মহান রব্বুল আলামিন বলেন যে আনা মা আব্দি ইযা যাকারানি ও তাহাররাকাত বি সাফাতা, বান্দা যখন আমার জিকিরে মশগুল আর আমি দেখি আমার নাম নিয়া আমার জিকির করতেছে, ওর ঠোঁট দুইটা নড়ে, আমি আল্লাহ আমার সীমাহীন রহমত নিয়ে ওর সঙ্গে হয়ে যাই। এজন্য জিকিরওয়ালা নূরওয়ালা বান্দা। যাই হোক, তো আল্লাহ পাক বলেন যে আচ্ছা, তো ওরা আমার দেখলে তাহলে কেমন করতো? ফেরেশতারা তখন বলে যে হে আল্লাহ, যদি ওরা দেখত আপনাকে, আর কি কোনো হুশ থাকতো, শুধু আপনাকে নিয়ে ব্যস্ত থাকতো, আগার হাম উনকো দেখ লেতে তো কি হাম জিন্দা রহে যাতে, নিগাহে আব্বালি এ দিল নিগাহে ওয়াপসি হতে। এক বুজুর্গ বলেন যে আমার মাওলাকে আমি যদি এক নজর দেখতাম আমি কি জিন্দা থাকতাম? মাওলার সৌন্দর্য দেখা আমি তো বস শেষ হয়ে যেতাম, আমি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিতাম, আমি হুশ হারা হয়ে যেতাম, আমি আত্মহারা হয়ে যেতাম। তো তখন রব্বুল আলামিন বলেন যে আচ্ছা, তো ওরা জিকির আজকারে আমার প্রশংসায় তো মশগুল, তো ওরা কিছু চাইলো যে আল্লাহ এই জিনিসটা চাই? এতে বোঝা যায় যে আল্লাহ পাক এটা পছন্দ করেন, জিকিরের শেষে আল্লাহর কাছে কিছু চাওয়া। এই সময় আল্লাহ পাকের স্পেশাল রহমতের নজর থাকে যে এতক্ষণ ডাকলি আমার তো ভীষণ মায়া লাগে, কিছু চাইলে চা এখন দিয়ে দেব। এই হাদিসের পাক থেকে এটা প্রমাণিত হয়, জিকিরের মজলিসে জিকির হলে সেখানে আল্লাহর কাছে কিছু চাওয়া চাই, আল্লাহ এখন একদম কাছে, একদম নিকটে, সীমাহীন রহমত নিয়ে বান্দার দিকে মোতাবজ্জে। এই সময় বলো যে আল্লাহ আমাকে দেন, এটা দেন, ওটা দেন, সেটা দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার যে কারো কাছে বারবার চাইলে সে বিরক্ত হয়, কিন্তু মহান আল্লাহর কাছে যতই চাও তিনি কেবলই খুশি হন, কেবলই খুশি হন, এবং ততই ওই বান্দার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা বাড়তে থাকে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া, যে বান্দা বারবার চাইতে থাকে, বারবার চাইতে থাকে, বারবার চাইতে থাকে, আল্লাহ পাক তাকে ভীষণ ভাবে ভালোবাসেন এবং নিজের প্রিয় পাত্র বানায় নেন, আর না চাইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। কিরে, আমি তোর কিছু লাগি না, আমার কাছে তোর কিছু দরকার নাই, আমার কাছে তুই চাইলি না, আশ্চর্য। হ্যাঁ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর কাছে কোনো আবেদন নিবেদন করে না, মিনতি করে না, কোনো কিছু চায় না, আল্লাহ পাক সেই বান্দার উপর অসন্তুষ্ট হন। তা আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করেন যে আচ্ছা, ওরা কিছু চাইলো আমার কাছে? তা ফেরেশতারা বলেন যে হ্যাঁ আল্লাহ, ওরা তো জান্নাত চায়, জান্নাত। তা আল্লাহ পাক বলেন যে আরে জান্নাত চায়, ওরা জান্নাত কি দেখছিল কোনো দিন? ফেরেশতারা বলেন জান্নাত কবে দেখবে, ওরা জান্নাত কখনো দেখে নেই, তো না দেখেই ফের জান্নাত চায়, তো জান্নাত যদি দেখতো তাহলে কেমন করতো? ইয়া আল্লাহ, জান্নাত যদি দেখতেই পাইতো, কি জিনিসটা জান্নাত, তাহলে তো মানে জান্নাতওয়ালা রাস্তার মধ্যেই পড়ে থাকতো আর কোনো দিকে যাইতো না। আচ্ছা, আর কোনো কিছুর বিষয়ে মুক্তি চাইলো যে আল্লাহ এটার থেকে বাঁচান, এটার থেকে মুক্তি দেন, এমন কিছু বললো? তো ফেরেশতারা বলেন যে হ্যাঁ হে আল্লাহ, ওরা বলছিল যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ পাক তখন এতটা খুশি হন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে আচ্ছা, তো ওরা কি জাহান্নাম দেখছিল কখনো? ফেরেশতারা আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, জাহান্নাম তো দেখে নাই, তো জাহান্নাম দেখে নেয় তাতেই ভয় পায় জাহান্নামের আজাবকে, আর তার থেকে বাঁচার জন্য আমার কাছে এত মিনতি করে, যদি জাহান্নাম দেখতো দুই চোখে তাহলে কেমনটা হইতো? ফেরেশতারা বলেন আল্লাহ, জাহান্নামের রাস্তায় এক কদমও হাঁটতো না, কোনো অন্যায় কাজের দিকে কোনো ক্রমেই ওরা বাড়তো না, যদি জাহান্নামী চোখে দেখতে পাইতো। আল্লাহ পাক এতটুকু রিপোর্ট শোনার পরে তখন ঘোষণা দেন যে হে ফেরেশতারা ফাসহাদু আন্নি কদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলতেছি আমি এই আমার সব বান্দা যারা এখানে জিকিরে মশগুল এদেরকে মাফ করে দিলাম। আর এটা এটা শুনেন কোরআন এই একটা বিষয়, এই বিষয়টা আমি সময় তো কাফি অনেক হয়ে গেছে, এই বিষয়টা এখন আর লম্বা করতে চাইবো না, যে আমি ক্ষমা করে দিলাম এটা আল্লাহ পাকের শাহী ভাষা। ক্ষমা করে দিলাম মানে আমি ক্ষমা করে দিলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি তার জন্য মর্যাদা নির্ধারণ করলাম, আমি তাকে বড় মাপের পুরস্কারে পুরস্কৃত করব, এটা চূড়ান্ত করে নিলাম। কোরআন হাদিসে এই আল্লাহ পাকের ক্ষমার অর্থই এটা একটু টাচ দিই। কিছু কিছু মুসলমান ভাইয়েরা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আপনি এখন মাফ চান আপনার রবের কাছে, তো এইটা দিয়া তারা মনে করতে থাকেন যে আর আল্লাহর নবী অপরাধী না হলে দোষ না করলে আল্লাহ পাক মাফ চাইতে বলেন কেন? এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, আহা, এই মানুষগুলো যদি বিজ্ঞ কোন শাহ ওলিউল্লাহ দেহলভীর নিকট, বিজ্ঞ কোন শাহ আব্দুল্লাহ দেহলভীর নিকট, হ্যাঁ, বিজ্ঞ কোন শাহ আব্দুল কাদের দেহলভীর নিকট এই কোরআনের তাফসির পড়তেন, এমন ভুলের মধ্যে আমাদের এই মুসলমান ভাইয়েরা পড়তেন না। আল্লাহর কসম, এই রকম ধারণা করা, এই রকম ব্যাখ্যা করা নিঃসন্দেহে কোনো ক্রমে সেটা নির্ভুল না, একদম ভুলে ভরা এই কথা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, এই চ্যাপ্টারটা একটু লম্বা, এই জন্য এদিকে আমি যাইতে চাই না। যারা এরকম মনে করতেছেন তারা নিজের জীবনে বড় বেশি বড় ক্ষতিকর কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলছেন, যেটার থেকে বের হয়ে আসা একজন মুমিন হিসাবে তার ফরজ এবং দায়িত্ব এবং ভারী কর্তব্য। আর না হলে এর পরিণতি কালকে আমাদের যখন প্রকাশিত হবে তখন ভীষণভাবে লজ্জিত হওয়া লাগবে, তখন এর প্রতিকারের কিচ্ছু থাকবে না, প্রতিকারের সময় এখনই। হ্যাঁ, তো আল্লাহ পাক তখন বলেন যে জিকিরওয়ালা বান্দাদেরকে তো পুরস্কার না ঘোষণা করবেন, কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক বলবেন যে আচ্ছা, ওরা তো কেউ এখানে এই ফেরেশতারা রিপোর্ট দেন নাই যে এগুলোর চোখ ভালো না, এগুলোর জবান ভালো না, এগুলোর অভ্যাস ভালো না, এমন রিপোর্ট দিছেন এই ফাদিসে কোনো ফেরেশতা? আল্লাহ পাক কি জন্য বললেন যে ওদেরকে মাফ করে দিলাম? কোনো পাপের রিপোর্টই এখানে নাই, কি কথা বুঝেন নাই? তো রিপোর্ট হলো যে এরা আপনাকে নিয়ে ভীষণ ব্যস্ত, আপনার গুণগানে ব্যস্ত, আপনার প্রশংসায় ব্যস্ত, তো সেখানে আল্লাহ পাক বলতেছেন মাফ করে দিলাম, এটা আল্লাহ পাকের শাহী ভাষা। কি কথা বুঝেন নাই? যে এরকম যে কোনো বাদশার কাছে কোনো কর্মচারীর ব্যাপারে বাদশার ঘনিষ্ঠ করে রিপোর্ট দিল যে ও সবসময় আপনার কথা বলে, সবসময় ওর মুখে আপনার কথা, যখন যেখানে ওর সঙ্গে বসি খালি আপনার কথা, আপনার প্রশংসা, এত ভালো এই ছেলেটা যে আপনার এখানে আপনার দরবারে থাকে। তো এক সময় বাদশা বললেন যে আচ্ছা ঠিক আছে, ওরে বলবা যে তোর কোনো টেনশন নেই। টেনশন নাই মানে তোর জন্য সব রহমতের দুয়ার, মানে সব দয়ার দুয়ার তোর জন্য উন্মুক্ত। টেনশন নাই মানে তোর জন্য দয়ার সব দরজা উন্মুক্ত, তুই তোর নিজের জন্য এবং তুই যার জন্য বলবি তাদের জন্য। কি কথা বুঝেন নাই? এই শাহী ভাষা, রাজকীয় ভাষা বড় ওজন বলা হয়, ডাইরেক্ট না হইয়া একটু ইঙ্গিতমূলক হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু বললেন ফেরেশতাদেরকে যে আচ্ছা তোমরা সাক্ষী থাকো, ভাষার ধরন কি? তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি ওদেরকে মাফ করে দিলাম। সাক্ষী রাখলাম বলার কোনো দরকার ছিল? বাহ্যিকভাবে মাফ করে দিয়েছেন তো মাফ করে দিয়েছেন। কি কথা বুঝেন নাই? কিন্তু এটা ভালোবাসার একটা ঢং, একটা পদ্ধতি, মর্যাদা দানের একটা ঢং, একটা পদ্ধতি, একটা ধারা, যে তোমরা সাক্ষী থাকো আমি ওদেরকে মাফ করে দিছি। বলতেছিলাম যে ওখানে আল্লাহর সামনে কিন্তু এরকম যুক্তি তর্ক কিছুই চলবে না, সেই অধ্যায়টা এখন সামনে। সেটা কি? মুসলিম শরীফের হাদিসে আছে, ওর মধ্যে কোন একজন ফেরেশতা হঠাৎ তখন বলে উঠলেন যে আল্লাহ আমার রিপোর্টটা একটু ইনকমপ্লিট, আমি কথাটা পরিষ্কার করে বলে নি। মানে আপনি তো পাইকারি ভাবে সবগুলোরে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি তো রিপোর্ট এখন এই পুরা করতে পারি নাই, রয়ে গেছে। হ্যাঁ, ফিহিম ফুলান আব্দুন খত্তা, আল্লাহ এই যে যাদের ব্যাপারে বললেন না যে ওদের সবগুলোর মাফ করে দিছে, সব ওরা ভালো মানুষ, কিন্তু ওর ভিতরে একটা লোক আছে আব ফুলান অমুক লোকটা আব্দুন খাত্তা, ভীষণ দুষ্ট লোক। কি কথা বুঝেন নাই? খাতিউন মানে সে অপরাধী, আর খাত্তাউন মানে ভীষণ দুষ্ট, ভীষণ অপরাধী, মানে নানান রকমের পাপাচার অথবা বহু পাপাচারে অভ্যস্ত এই লোকটা। কি কথা বুঝতেছেন হুজুর এই অর্থ কিনা বলেন? সিগায় মুবালাগা, এই যে মুহাদ্দিস সাহেব মানুষ উনি বুঝে ফেলছেন যে খাত্তাউন শব্দ আর খাতিউন শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই প্রসঙ্গে আরেকটা হাদিস মনে পড়লো, সেটাও বলি। আমাদের কল্যাণের বিষয় হবে, আমাদের জন্য হেদায়েতের আলোর বিষয় হবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে হে আমার উম্মত তোমরা শোনো, কুল্লু বানি আদম খাত্তা, আদমের পোলাপান আদমের সন্তানরা এগুলো নানান ভুল ত্রুটিওয়ালা এবং বহু ভুল ত্রুটিওয়ালা। খাত্তাউন মানে বহু ভুল ত্রুটিওয়ালা। তিনি সান্ত্বনা দিয়ে বলতেছেন যে তোমরা আদমের সন্তান না, বাবা আদম একটু ভুল করছেন, পরে আল্লাহ পাক মাফ করে দিছেন, আবার আল্লাহ পাক ঘোষণা করছেন যে বাবারে যেরকম মাফ করে দিলাম তোমাদের, তোমরা ভুল ত্রুটি করলে মাফ চাইলে আমি তোমাদেরকেও মাফ করে দিব। হ্যাঁ, ওই কোরআন শরীফের আয়াত, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক বলেন যে আদম পেরেশান ছিলেন যে আমি কি করলাম, আমি তার অন্তরে ঢাললাম যে তুমি এইভাবে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমার ভীষণ দোষ হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে, মাফ না করলে আমার শেষ, সব আমার সব সরকার। তো আমি এইভাবে তাকে ঢাললাম তার অন্তরে এগুলো বলার জন্য, তিনি তো পথ পাচ্ছিলেন না, পরে এগুলো আমাকে বললে, এই ভাষায় মিনতি করলে আমি তখন তাকে মাফ করে দিলাম। আগের চেয়ে বেশি দয়া মহব্বত তার দিকে, দয়া মহব্বত নিয়ে আমি তার দিকে দৃষ্টি দিলাম। এরপরে আল্লাহ পাক ফিনিশিং দিলেন, ইন্না হুয়া তাওয়াবুর রহিম, খালি তোমাদের বাবার ব্যাপারই না, আল্লাহ পাক সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন তওবা কবুলকারী এবং সীমাহীন রহমতওয়ালা। মানে আল্লাহ পাক এখানে আবার শাহি আন্দাজে ইঙ্গিত করলেন আমাদেরকে, দেখো তোমাদের বাবার পিছনে তোমাদের যদি হাজারো ভুল ত্রুটি হয় তো আমার কাছে ক্ষমা চাইলে, তোমাদের বাবাকে যেভাবে ক্ষমা করলাম তোমরা তার সন্তান, তোমাদেরকে এইভাবেই ক্ষমা করে দেব আমি। আল্লাহর কসম, ইয়াতে আল্লাহ পাক তো এই কথাই বলছেন আমার প্রিয় বন্ধুরা। এজন্য কোনো মানুষ এই কথা বলতে কি সাহস পায়, আমি ফেরেশতা মানুষ মিয়া, আল্লাহর কসম আমি তো এই জমিনে ফেরেশতা, আপনারা চিনেন বা না চিনেন, কোনো মানুষ এই কথা বলতে পারবে? বড় পীর জিলানি কি কথা বলতে পারবেন? ইমাম গাজালি কি কথা বলতে পারবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারবেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারবেন? হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলতে পারবেন যে আমি একদম ফেরেশ মানুষ, আমি তো একদম ফেরেশতা মিয়া, বলতে পারবেন? এটা বলতে পারবেন না, বরং বলছেন উল্টাটা। আল্লাহর কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি ভীষণ অপরাধওয়ালা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, শুধু নিজ গুণে আমাকে মাফ করে দেন। এ হলো সিদ্দিক আকবরের মিনতি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো ওই যে ওই ফেরেশতা এই রিপোর্ট পেশ করলেন যে আল্লাহ যে সব লোক এখানে যারা ছিলেন ভালো মানুষ এটা ঠিক আছে, কিন্তু একটা লোক ভীষণ দুষ্ট এবং ভীষণ অপরাধী, ভীষণ পাপী, ভীষণ পাপিষ্ট। হ্যাঁ, তো এইটা বলা বাকি ছিল, এইটা এখন বললাম। ফেরেশতা এই কথা যখন যোগ করলেন, উত্তরে মহান রব্বুল আলামিন বললে যে লাহু কদ গাফারতু, আমি ওরেও মাফ করে দিলাম। ফেরেশতা এটা রিপোর্ট দেওয়ার কারণে আমাদের জন্য সুবিধার পথ উন্মুক্ত হলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফেরেশতার এই রিপোর্টের এই অংশ যোগ করার কারণে গুনাহগার বান্দাদের জন্য রহমতের দ্বার কিভাবে উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বললেন যে লাহু কদ গাফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। এর ব্যাপার কি? তাকেও মাফ করার কারণটা কি? তো ভালো লোকদের অন্তর্ভুক্ত না, ইন্নামা জা লিহাজা ফাজালাসা মাহুম। ফেরেশতা রিপোর্ট কমপ্লিট করলেন যে আল্লাহ এটা তো ভীষণ দুষ্ট লোকটা, কিন্তু কোন ব্যক্তিগত কাজে যাওয়ার পথে এই আল্লাহওয়ালাদেরকে দেখে পরে তাদের সঙ্গে বসে পড়ছে। আল্লাহ পাক বললেন যে আমি ওরেও মাফ করে দিলাম। এ হুমুল কাওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, এবং আরেক রেওয়ায়েত যে হুমুল জুলাসাউ লা ইয়াসকা বিহিম জালিসুহুম, এরা আমার এত বেশি, এটা আরবি আরবি ভাষা অত্যন্ত বেশি ভালোভাবে না পড়লে এই অর্থ বুঝবেন না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেমন ফাতুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ওখানে এটা আছে যে আল কওমের আলিফ লাম লিল কামাল। তো এটা তো এখন এখানে আলোচনা কিভাবে করা, আমরা তো মর্মার্থটা এখানে তুলে ধরতে পারবো। কি অর্থ? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালুর এই ভাষার অর্থ হলো আল্লাহ পাক বলেন যে এরা আমার এত বেশি পছন্দের বান্দা, আমার আমার নজরে এরা এত ঊর্ধ্বের মর্যাদা সম্পন্ন বান্দা যে এদের সঙ্গে যারা উঠবে বসবে আমি তাদেরকে মাফ করে দিব, এবং লাশকা জালিসুম তারা কোনোভাবেই হতবাগা থাকবে না, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান রূপে গণ্য হবে। আর পবিত্র কোরআনের ভাষায় সৌভাগ্যবান তারা যারা জান্নাতওয়ালা, এবং হতবাগা তারা যারা জাহান্নামওয়ালা। অতএব লাশকার অর্থ দ্বারায় নিঃসন্দেহে তারা ক্ষমা প্রাপ্ত এবং নিঃসন্দেহে তারা জান্নাতওয়ালা হবেই হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং হাফেজ ইবনে হাজার আসকালানির মতো এত বড় মুহাদ্দিস এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় বলেন যে যে মহান রব্বুল আলামিন এখানে যেটা বলতে চাইছেন যে এদের সঙ্গে উঠা বসা করলেই মর্যাদা, তার মানে দাঁড়ায় যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। যে আল্লাহ পাক এই হাদিসে হাদিসে কুদসির মধ্যে যে বিষয়টা বলছেন যে সেটা হলো এই যে এখানে বিষয়টা হলো মর্যাদা বৃদ্ধির ভিত্তিটা হলো উৎসটা হলো কারণটা হলো এই যে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে তাদেরকে পাওয়া গেছে, তাদের সাথে উঠতে বসতে দেখা গেছে, এটাই হলো মর্যাদার ভিত্তি। অতএব ইবনে হাজার আসকালানি বলেন এই হাদিসের মর্মার্থ হলো যে এই আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা এই আউলিয়া এই জাকিরিন এদের সঙ্গে যারা উঠা বসা করবে ওই আউলিয়া ওই আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দাদেরকে আল্লাহ পাক যত সম্মান মর্যাদা অনুগ্রহ এবং নেয়ামত দান করবেন সবটা তাদের সঙ্গে যারা উঠা বসাকারী তাদেরকে আল্লাহ পাক দিয়ে দিবেন। কেন? ইকরামান লাহুম, যে ওই আল্লাহর বিশিষ্ট বান্দাদের সম্মানার্থে, যে তোমরা আমার নিকট অনেক মর্যাদাশীল, তোমাদের সঙ্গে এদের একটা সম্পর্ক দেখলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি আশ্চর্য কথা, এই হাদিসে পাকের কি আশ্চর্য বয়ান। এজন্যই আউলিয়া বুজুর্গানে দিন সবসময় যারা কোরআন সুন্নাহ সম্পর্কে বিশেষজ্ঞ এবং পরিপক্ক জ্ঞানের অধিকারী ইলমের অধিকারী তারা সব সময় কথা বলেন যে উনসে মিলনে কি হয় এই এক রাহ মিলনে মানুষে রাহ পয়দা কর। আল্লাহকে সহজভাবে পাওয়ার পদ্ধতি হলো যারা খাঁটি আল্লাহওয়ালা একদমই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ নিবেদিত জীবন যাদের, তাদের সঙ্গে সুসম্পর্ক যদি তোমরা রক্ষা করো পয়দা করো নিঃসন্দেহে তোমরা সফল কাম মানুষদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা যাই কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার আলোকেই কথা বলার তৌফিক হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত সাচ্চা মুমিন কামিল মুমিন খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমার মহব্বত তোমাদের অন্তরে যে তোমার মা বাবার চেয়ে বেশি না হয়, তোমার সন্তানের সন্তানের চেয়ে বেশি না হয়, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি না হয়। এজন্য আমার প্রিয় বন্ধুরা কারো দিকে দেখা না, আল্লাহর আল্লাহ পাকের দিকে নজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যেন আমাদের নজর থাকে। যার নজর আল্লাহর উপরে স্থির, যার নজর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থাকে, নিঃসন্দেহে সে কপালওয়ালা, নিঃসন্দেহে সে ভাগ্যবান মানুষ, নিঃসন্দেহে সে জান্নাতওয়ালা মানুষ। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদের সকলকে আল্লাহ পাক নসিব করেন। সর্বশেষ একটা হাদিস শরীফ শুনে আমি আমার কথা শেষ করব, সেটা হলো যে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। তো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যাতে আমরা সেই দৌলত অর্জন করি এবং সফল কাম হয়ে যাই, এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং এই হাদিসের এই সুসংবাদটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম। জলদি করো ভাই, দেরি করো না, কি কথা বলবো। সংক্ষেপ সংক্ষিপ্ত করো, এখন তো দোয়া দোয়া হবে ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলো, কি বলো, কথা পরিষ্কার বুঝায় বলো, এইরকম এইরকম বলো যেরকম ওই যে বিবিসি থেকে ঘোষণা করে, ভাষা বলো তো, সুস্পষ্ট বলো, দ্ব্যর্থহীন বলো। এই অর্থ খুব স্পষ্ট হয়। তারপরও বিবিসির তিন নম্বরে আছে এখনো। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন একদম পরিষ্কার স্পষ্ট বলতেন, সকলে একদম ভালোভাবে বুঝতে পারতেন, কোনো ঝামেলা হইতো না। কিন্তু সেই সুন্নত, সেই মহান আদর্শের অনুসরণ আমরা কোথায় করি, কোথায় সেটা খেয়াল রাখি। একজনের কথা একটা জিজ্ঞেস করলে, হ্যাঁ বাবা কি বলছো তুমি, বিশেষ করে ছাত্ররা এরকম ঝামেলা করে, ছাত্র যারা ওরা কথা স্যারের কাছে, শিক্ষকের কাছে, হুজুরের কাছে বলতে গেলে মানে বিনয়ামরত হয়ে এত ধীরে বলে, আস্তে বলে যে বোঝা যায় না, বারংবারে জিজ্ঞেস করে শুনতে থাকতে হয়। তো এটা ঠিক কিভাবে একজনকে এভাবে কষ্ট দেওয়া, যেন স্পষ্ট বলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মহান আদর্শের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ফিগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়া জাআলনা লাক, আল্লাহুম্মা কুন খায়রান লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه رب اغفر وارحم انت خير الراحمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا اي الله مد الشكر কে maaf করে দেন اي الله সকল মুসলমান কে maaf করে দেন الله আমাদের জন্য রহমতের ফয়সালা করেন সমস্ত মুসলমানের জন্য রহমতের ফয়সালা করেন اي الله আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন সমস্ত মুসলমানের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন اي الله আমাদের জিন্দেগীতে রহমত বরকত নূর বেসুমার দান করেন اي الله কদম কদম اي الله আপনার রহমতের ভিতরে থাকার জন্য আমাদেরকে কবুল করেন, আপনার সন্তুষ্টির পথে আমাদেরকে চালিত করেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের সিনাতে দান করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মহব্বত আমাদের সিনাতে দান করেন। আল্লাহ সকল অকল্যাণ থেকে, সকল লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ যে কোনো খারাপ পথ, যে কোনো ক্ষতিকর রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, সব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শের আলোকে আমাদের জীবনকে পূর্ণাঙ্গ আপনি আলোকিত বানিয়ে দেন। আয় মেহেরবান মালিক, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সকল নেক উদ্দেশ্য এবং বৈধ আশা আকাঙ্ক্ষা আপনি নিজ কর্মে নিজ দয়ে পুরা করে দেন। যার যে কোনো পেরেশানি আছে আপনি মুক্তি দান করেন, যার যে কোনো মুশকিল খিলাসে আপনি আসান করে দেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান, জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, আপনার সন্তুষ্টির মধ্যে জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আল্লাহ আমাদের দেশের উপর অফুরন্ত রহমত নাজিল করেন, আমাদের দেশের জন্য অফুরন্ত বরকত এবং সমৃদ্ধি এবং কল্যাণ এবং সফলতা আপনি মঞ্জুর করেন, আমাদের দেশের জমিনের ভিতরে আল্লাহ অফুরন্ত বরকত আপনি নসিব ফরমান, আমাদের দেশের জমিনের ভিতরে আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন, অফুরন্ত তেলের সম্পদ, গ্যাসের সম্পদ এবং স্বর্ণের সম্পদ আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম জাহানকে দুশমনদের হাত থেকে রক্ষা করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো স্থানে মুসলমান আছে মুসলমানকে ইজ্জতের সাথে রাখেন, ইজ্জতওয়ালা বানান, রহমতওয়ালা বানান, বরকতওয়ালা বানান। দুনিয়ার যেসব জায়গাতে যেসব দেশে মুসলমানরা আল্লাহ নির্যাতিত, আমাদের মজলুম মুসলিম ভাই বোনদেরকে জালেমদের হাত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি উদ্ধার করেন, আল্লাহ আপনি উদ্ধার করেন। আল্লাহুম্মা রহম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফারিজ আন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আগফির লি উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি শিফা দান করেন, আল্লাহ আপনি শিফা দান করেন, আল্লাহ আপনি শিফা দান করেন। যারা ঋণগ্রস্ত, ঋণ আদায়ের উত্তম ব্যবস্থা এবং দ্রুততর কোনো সহজ ব্যবস্থা আপনি করে দেন। হে আল্লাহ, যারা যে কোনো রকমের বিপদে আছে বিপদ থেকে আপনি মুক্ত করে দেন। হে আল্লাহ, সকলের রোজগারে বরকত দান করেন, সকলের রোজগারে রিজিকের ভিতর বরকত দান করেন। হে আল্লাহ, সকলের ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ অনেক অনেক বরকত, অনেক অনেক বরকত, খুব খুব বরকত আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ মুসলমানদেরকে সুখের জীবন দেন, শান্তির জীবন দেন, সম্মানিত জীবন আপনি নসিব করেন। আল্লাহ সকল দোয়া মুনাজাতকে নিজ করমে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে অবশ্য অবশ্যই আপনি কবুল করেন। আল্লাহ অবশ্য অবশ্যই কবুল করেন, আল্লাহ অবশ্য অবশ্যই কবুল করেন। মুফলিসান ইমাম উদাদর কুয়েতু সায়ন লিল্লাহ জামাল রুয়েতু দস্তে বুকশা জানিবে জম্বিল মা আফিরিন বরদস্ত বরবাজ হুয়েতু রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিছে।